This track was downloaded from FusionBD.com.
স্বাগতম। শুরু হয়ে গেছে কুয়াশা, এবিসি রেডিও 89.2 এর সঙ্গে আছি আমি শারমিন।
আর আমি অনিন্দ্য।
আজকে লিখেছিলাম যে যারা খুব ভয় পেতে ভালোবাসো তাদের জন্য আজকের কুয়াশা। তো যারা খুব ভয় পেতে ভালোবাসে বা ভয় পায়, সত্যি আজকের কুয়াশা তাদের জন্য। সবসময় ভয় কুয়াশা তাদের জন্য হয়, কুয়াশা প্রতিদিনই এই রহস্যের সব পাশাপাশি যে জিনিসটা থাকে, ভয় থাকে একটা এবং অজানা একটা আতঙ্কে বা আশঙ্কায় থাকে বন্ধুরা সব প্রতি সোমবার রাতের এই আয়োজনের জন্য। এবং অনেকে লিখে পাঠান একটু ভয় লাগছে না বা ভয় লাগে না, তাদের জন্য আজকে কুয়াশা না। আর এই ফাঁকে জানিয়ে দিচ্ছি আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা, যে কোনো মোবাইল ফোন থেকে 222। তার আগে যেটা করতে হবে, মেসেজ অপশনে গিয়ে তোমার বা আপনার SMS পাঠাতে হলে যেটা করতে হবে, ABC লিখতে হবে, ABC, এবং যেটা লিখতে চাইছেন সেটা লিখে নাম লিখে পাঠাতে হবে। আর আমাদের ফ্যান পেজও আছে দুটো।
হ্যাঁ, আমাদের ABC রেডিও একটা ফ্যান পেজ আছে, এছাড়া যে শারমিন ফ্যান পেজেও আপনারা লিখতে পারেন।
আর যারা ABC রেডিও BD.FM এ লগ ইন করে শুনছেন, তারা ABC রেডিও BD.FM/message এখানে মেসেজ পাঠাবেন। এই ফাঁকে জানিয়ে দিচ্ছি গল্পে যাবার আগে, বন্ধুরা কিছুদিন আগে আমার এক বন্ধু মাওয়া গিয়েছিল, সেখান থেকে ভিডিও কলে আমাকে একদম জীবন্ত জ্যান্ত একটা ইলিশ মাছ দেখিয়ে দেয়। আবার আমার আরেক বন্ধুর সেদিন জন্মদিন ছিল, লম্বা ফুল ঝাড়ুর সাথে মোবাইল সেট বেঁধে ভিডিও কল করে আমাকে তার ঘরের ভেন্টিলেটরে বাসা বাঁধা চড়ুই পাখির পুরো সংসার দেখিয়ে দিয়েছিল। তো দারুণ সারপ্রাইজ, এবং সারপ্রাইজ পেয়ে আমি মহা খুশি। তাই আইডিয়াটা খুবই দারুণ ছিল, কারণ আপনারা জানেন নিশ্চয়ই ভিডিও কলের জন্য 3G কভারেজ ভুক্ত এলাকায় শুধু একটি ভিডিও কল এনেবল হ্যান্ডসেটই যথেষ্ট। প্রতি 10 সেকেন্ড মাত্র 20 পয়সা। আরো যদি ডিটেইল জানতে চান তাহলে আপনাকে ভিজিট করতে হবে www.graminphone.com এই ঠিকানায়। তো আজকেও প্রতিবারের মতন আমাদের বন্ধুরা গল্প পাঠিয়েছে, গল্প পাঠানোর ঠিকানাটা একবার জানিয়ে দিই, kuwashafm8920@gmail.com। আবারও বলছি kuwashafm8920@gmail.com। এছাড়াও আপনি ABC ঠিকানাও পোস্ট করতে পারেন বা এসে পৌঁছে দিতে পারেন। আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। তার আগে অবশ্যই উপরে ABC রেডিও এবং সেকেন্ড ফ্লোর দ্বিতীয় তলায়। আর ইতিমধ্যে অনেক বন্ধু লিখেও ফেলেছে 222, কিন্তু যেটা করবো আজকে আমি আর অনিন্দ দুটো গল্প শোনাবো দুই বন্ধুর পাঠানো। এরা সব পোস্টই দিয়ে গেছে সম্ভবত, অথবা এসে পৌঁছে দিয়ে গেছে। আমি এখন যার গল্পটা পড়বো, কারণ আমরা যদি গল্প পড়তে দেরি করি
আমাদের মূল
মাঝখানে, হ্যাঁ আমরা গল্পটা পড়ে মাঝখানে কিছু বন্ধুদের পাঠানো মেসেজ করে আমরা যাবো, তারপরে আমরা মূল গল্পে যাবো। তো এবার যে আমি যে গল্পটা পড়ছি, এটা পাঠিয়েছেন আমাকে মোহাম্মদ হাসান ইমাম। আমি ওনাকে জানিয়েছি তার কাহিনীটা পড়ে শোনানো হচ্ছে, একটি বিদেশি কাহিনী অবলম্বনে তিনি কাহিনীটা পাঠিয়েছেন। আমি গল্পটা শুরু করছি। জীর্ণ শীর্ণ দেহ, গায়ে জামাটা বেশ মলিন, দেখলেই বোঝা যায় জামাটা ধোয়া হয়নি অনেকদিন ধরে। জুতো জোড়ার অবস্থা আরো করুন, বুড়ো আঙুল দুটো বেশ অভদ্রের মতোই বাইরে বেরিয়ে আছে, দারিদ্রের পুরো ছাপি তার অবয়বে করুণভাবে ফুটে উঠেছে। এরকম একজনকে দেখলে তার দিকে দ্বিতীয়বার তাকানোর ইচ্ছা জাগে না, কেউই আসলে তার দিকে দ্বিতীয়বার তাকায়ও না। তবে এত সব অসংগতির মাঝেও সবচেয়ে ব্যতিক্রম তার দুটো চোখ, কেবল ভালো করে তাকালেই তা বোঝা যায়, আশ্চর্য সেই চোখ দুটো। সকালবেলার সূর্যটা যখন পূবাকাশে উঁকি মারে তখন তার চোখের দিকে তাকালে মনে হবে সোনালি রং যেন ঠিকরে বের হচ্ছে, আর সূর্যটা যখন পাহাড়ের ওই পাশটায় আস্তে আস্তে ডুব দেয় তখন মনে হয় তার চোখ দুটো যেন জ্বলছে, মনে হয় আগুনের লেলিহান শিখা যেন ঠিকরে বের হচ্ছে তার চোখ দিয়ে। ক্রোধ, রাগ, প্রতিশোধ, স্পৃহা সবই যেন ভর করে ওই চোখ দুটোতে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ভয় লাগে, গাটা যেন কেমন একটু কেঁপে ওঠে। মেয়েটির নাম মালিহা, পুরো নাম ইসরাত জাহান মালিহা, পুরো ক্লাসের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। এমনিতে ক্লাসের সকলের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, এদের মাঝে মালিহার পরিবারের অবস্থা আরো বেশি খারাপ। নতুন জামা কাপড় তো দূরের কথা, স্কুলের মাসিক বেতন 100 টাকাও তার পরিবার দিতে পারে না সবসময়। আর এ নিয়ে ক্লাস টিচার সব সময়ই তার সাথে খুব রূঢ় আচরণ করে। এই যেমন সেদিন ক্লাসের সকলের সামনে মালিহাকে বলল, টাকা দিতে না পারলে নতুন ক্লাসে তো উঠতে পারবা না, আর টাকা যদি নাই থাকে তাহলে পড়াশোনা করার দরকার কি, গরিবের ঘোড়া রোগ আর কি যত সব। কথাগুলো শুনে মালিহা যেন মাটির সাথে মিশে গেল। আরেক দিনের ঘটনা, সেদিনও মালিহার প্রতি রূঢ় আচরণ প্রকাশ করল ক্লাস টিচার। সেদিন বিকেলবেলা ক্লাস শেষে মালিহা ও তার 2 সহপাঠী বাড়ির দিকে ফিরছিল। তার বাকি 2 সহপাঠী তখন ক্লাস টিচারের ব্যাপারে আলোচনা করছিল। একজন তো তার হাসিকে গাধার ডাকের সাথে তুলনাই করে ফেলল। মালিহা যেন কিছুই শুনছিল না, সে তখন অন্য চিন্তায় মগ্ন। স্কুল থেকে তাদের বাড়ি বেশ খানিকটা দূরে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। তার সহপাঠীরা তখন যদি মালিহার দিকে তাকাত তাহলে তারা দেখতে পেত তার চোখ দুটো তখন দূরে কিছু একটার দিকে স্থির হয়ে আছে। আস্তে আস্তে চাঁদ উঠতে শুরু করেছে, পূর্ণ চাঁদ। মালিহার কাছে এই রাত বিশেষ কিছু বহন করে। এই রাত তার রক্তে শিহরণ জাগায়, তার গায়ে কাঁটা দিয়ে ওঠে, তার চুলের উজ্জ্বলতা যেন চাঁদের আলোয় আরো বাড়তে থাকে। মালিহার চলার গতি আস্তে আস্তে কমতে থাকে। পাহাড়ের উঁচু নিচু পথে হাঁটতে হাঁটতে তার শরীরের পেশিগুলো যেন অস্বাভাবিক আকার ধারণ করছে। হঠাৎ একটা রাস্তার মোড়ে এসে সে তার সহপাঠীদের দিকে চেয়ে বলল, আমি বনের ভেতরকার সংক্ষিপ্ত পথটা দিয়ে যাব। মালিহার এ ধরনের হাবভাবের সাথে তার সহপাঠীদের আগেই পরিচয় ছিল। তারা এও জানত যে মালিহা একা পথ চলতে ভয় পায় না, কিন্তু মালিহার সে সময়কার আচরণ দেখে তার সহপাঠীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তারা কোনো কথা না বলে হাতে হাত ধরে খোলা রাস্তা ধরে বাড়ির পথে হাঁটতে লাগল। আর মালিহা বনের ভেতর দিয়ে যেতে লাগল। বনটা বেশ ঘন, ঝিঝি পোকা এক টানা ডেকে চলেছে। হঠাৎই একটা শেয়াল ডেকে উঠল। দিনের বেলাও মানুষ খুব একটা এই পথ দিয়ে যায় না, ভয় পায়। মালিহা দ্রুত হাঁটতে লাগল, ভয় নয় বরং তাড়াতাড়ি যাবার তাগিদেই সে যেন দ্রুত হাঁটছে। বাড়িতে পৌঁছবার আগেই চাঁদের আলো চারপাশটা আলোকিত হয়ে উঠল। বাড়িতে আসার পর রাতের খাবার না খেয়ে মালিহা তার ছোট্ট রুমটাতে চলে গেল। রুমটাতে সে একা থাকে, রুমে ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। তারপর সে তার রুমের একমাত্র জানালাটা খুলে দিল। চাঁদের আলো আস্তে আস্তে তার ঘরে প্রবেশ করতে শুরু করল। এত সময় তার পুরো শরীরের উপর চাঁদের আলো এসে পড়ল। মালিহার ঘরের জানালা দিয়ে দ্রুত বেগে কি যেন একটা বেরিয়ে গেল। ছায়ার সাথে মিলিয়ে মিলিয়ে চলতে শুরু করল সে ছায়া। বন পেরিয়ে চেনা শহরটাতে এসে পৌঁছল। চারদিক নিস্তব্ধ, শুধু তার নিঃশ্বাস শোনা যাচ্ছে। ওই তো লেডিস ক্লাবটা দেখা যাচ্ছে, মহিলারা আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে। এত জনের মাঝেও তাকে আলাদা করে ঠিক চেনা যাচ্ছে। ওই তো দাঁত বের করে ভালো মানুষই হাসিটা এখান থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে। রাস্তার মানুষজনের আনাগোনা কমে আসছে আস্তে আস্তে। সুযোগ বুঝে শিকারী রাস্তা পার হয়ে তার শিকারের বাড়ির দরজার কাছে পৌঁছল। সুবোধ স্কুল বালিকার মতো চুপ করে অপেক্ষা করতে লাগল তার শিকারের জন্য। শিকারি তার শিকারের দিকে চেয়ে আছে, তার হাত ব্যাগটা পড়ে গেল। চিৎকার করার একটা চেষ্টা করল সে, কিন্তু তার আগেই সব শেষ। শিকারি তার শিকার নিয়ে বনের গহীনে হারিয়ে গেল। শিকারির মুখে ঝুলে আছে তার শিকারের ভাঙা ঘাড়টা। পরদিন সকালে মালিহার 2 সহপাঠী স্কুলের দিকে রওনা হবার পথে প্রতিদিনকার মতো মালিহাদের বাড়ির সামনে এসে তাকে ডাক দিল। মালিহা তখন উঠোনে বসে সকালের রোদে তার চুল আঁচড়ানোতে ব্যস্ত। মালিহা তৈরি হয়নি দেখে তার 2 সহপাঠী বলল, কে স্কুল যাবি না আজ? প্রচন্ড একটা ভাব মালিহা সারা মুখে। অলস ভঙ্গিতে সে বলল, না আজকে আর স্কুলে যাব না। মালিহা স্কুলে যাবে না শুনে তার সহপাঠীরা ক্লাস টিচারের কথা স্মরণ করিয়ে দিতে চাইলে মালিহা তাদের দিকে চেয়ে একটা বিভ্রান্তিকর হাসি দিল। তারা তার চোখের দিকে তাকাল না। যদি তাকাত তাহলে দেখতে পেত সেই চোখ দুটো যেন বলছে, তার আর দরকার হবে না, আমি নিশ্চিত আজকে স্কুল ছুটি ঘোষণা হতে চলেছে। চমৎকার একটা গল্প এবং ধন্যবাদ মোহাম্মদ হাসান ইমামকে। আমরা বোধহয় বুঝতে পেরেছি বিষয়টা কি, পূর্ণ চাঁদ যেখানে আছে তারপর একটা শিকার ছায়া, তো ডেফিনেটলি এটা ওয়্যারউলফের একটা গল্প, যদিও তিনি লিখেই পাঠিয়েছে যেটা বিদেশে, কিন্তু অনুবাদ উনি করেছেন কিনা আমি জানি না, যদি করে থাকে খুবই চমৎকার হয়েছে আমি বলব, অনেক ধন্যবাদ। তা আমার মনে হয় আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে এসে আমরা আবার আমাদের যারা বন্ধুরা 222-1 SMS পাঠিয়েছে বা এবিসির ফ্যান পেজে বা শারমিন আজের শারমিনের ফ্যান পেজে SMS পড়ে অনিন্দ্য আরেকটি গল্প শোনাবে। কিন্তু তার আগে আবারও বলছি যারা SMS পাঠাতে চান আমাদের ঠিকানা হচ্ছে 222-1 যে কোনো মোবাইল থেকে। তার আগে যেটা করতে হবে মেসেজ অপশনে গিয়ে ABC লিখে যে SMS পাঠাতে চাইছেন সেটা লিখে আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন, অবশ্যই ABC লিখবেন আগে। শুনছেন এবিসি রেডিও 90.2, স্টুডিওর ভেতরেও কুয়াশা বাইরেও
কুয়াশা,
দুই কুয়াশা মিলে একটা খুব চমৎকার আবহ সৃষ্টি করেছে, একটা খুব রহস্যের বা ভয়ের গল্প শোনাবার জন্য শুনবার জন্য। তো স্বাগত বন্ধুরা সবাইকে, আবারও জানাচ্ছি আমি শারমিন,
আমি অনিন্দ্য।
একজন ভুলে তোমাকে লিখেছে আদিত্য ভাই এবং শারমিন আপু কেমন আছেন, সেটা লিখেছে রিদওয়ান ফেনী থেকে, ওর নাম আদিত্য নয় ওর নাম অনিন্দ্য। আর স্বপন নারায়ণগঞ্জ থেকে লিখছে আজকে কি ভতের কুয়াশা হবে, ভত হবে কিনা জানি না, তবে ভূত বলে একটা শব্দ আছে সেটার কথা আমি জানি। তারা দুজন বন্ধু শুনবে, সুজন এবং স্বপন, অনেক ধন্যবাদ। পিচ্ছি জুবাইর কাফুল থেকে লিখেছে আপনি অনেক কুয়াশা পড়ছে এবং ভয় লাগছে, আমি এবং আমাদের ফ্রেন্ড রিফাত তোমায় মজা করে শুনছি একসাথে, চমৎকার। মিম লিখেছে লক্ষ্মীপুর থেকে কুয়াশার জন্য তো তোমরা অনেকের ভালোবাসা পাও, তাই বলি কি ABC তোমাদের বেতন দেয় না, লক্ষ্মী আপু প্লিজ বলো পাঠকের গল্পের জন্য কি সম্মানী দেয়, পাঠকের গল্পের জন্য সম্মানী কি, পাঠকের গল্প যে পড়ে শোনানো হচ্ছে বা এটা দেওয়া হচ্ছে, আর আমাদের শোটা এখনো স্পন্সর হয়নি, হলে হয়তো চিন্তা করা যাবে, সেটাই তো অনেক বড় প্রাপ্তি। তুমি যেমন করে লিখে পাঠিয়েছো, আমি হলে কখনোই বোধহয় এরকম করে আমার কোনো ভালোবাসার জায়গায় লিখে পাঠাবো না, টাকা পয়সা যেখানে সেখানে কিন্তু জিনিস খুব একটা ভালো হয় না, ভালোবাসা থাকতে ভালোবাসার জিনিস খুব ভালো হয়, এটা আমাকে এখানে না লিখে পাঠিয়ে ABC কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠালে ভালো হয়, সম্মানিত তো পরের বিষয়। গ্রেট জন লিখেছে আপু আজকে কিন্তু ভূত FM কে হারাতে হবে, আমি কোনো একটা কথা আছে খুব চমৎকার, যে প্রতিযোগিতা নিজের সাথে, সহযোগিতা অন্যের সাথে, প্রতিযোগিতা নিজের সাথে, তা আমার সঙ্গে আমার প্রতিযোগিতা, আমার অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা নয়, যে ভূত FM কে হারাতে হবে কি কি করতে হবে, আমি সবসময় চেষ্টা করি আমি কি করে আরো ভালো করতে পারি,
ভালো কিছু দেবারই আসলে চেষ্টা থাকে,
অন্য কারোর সঙ্গে অন্তত আমার আর যে শারমিনের কোন কম্পিটিশন নেই। মাসুম বিল্লা লিখেছে যাত্রাবাড়ি থেকে, আশা করি আজকের গল্প অনেক ভালো হবে, সেটা নির্ভর করছে আপনাদের উপর, আপনারাই লিখে পাঠাবেন গল্প কেমন হচ্ছে 222-1 যে কোনো মোবাইল থেকে। আপু আমি তোমার কাছে অনেক SMS করেছি, তুমি আমার SMS পড়ো নাই, আমি আনিস আহমেদ রাজ। আচ্ছা তানিম লিখেছে কেরানীগঞ্জে, শামিন আপু আমার গল্প শুরু হওয়ার আগেই ভয় করছে, তাহলে তো তোমার জন্য আজকে যারা খুব ভয় পায় তাদের জন্য কুয়াশা আজকে। আর মিনহাজ লিখেছে আই লাভ হরর কুয়াশা। আর জিতু জিঞ্জিরা থেকে লিখেছে ভূতের টানে পাশে আনে কুয়াশা। আর ইফ ইটস অ্যানাদার সুপার ন্যাচুরাল স্টোরি দেন ইটস গোয়িং টু বি আ গ্রেট এথিকা। আচ্ছা তামিম কেরানীগঞ্জ থেকে লিখেছে শারমিন আপু আমার গল্প শুরু হওয়ার আগেই ভয় করছে। আচ্ছা এই ফাঁকে জানিয়ে দেই যে গ্রামীণ ফোনের ভিডিও কল চালু হয়ে গেছে 3G কভার ভুক্ত এলাকায়, শুধু একটি ভিডিও কল এনেবল হ্যান্ডসেটই যথেষ্ট, এজন্য প্রতি 10 সেকেন্ড মাত্র 20 পয়সা, আরো বিস্তারিত জানতে ভিজিট করতে হবে www.graminphone.com এই ঠিকানায়। এর বিস্তারিত বলছি না, শুধু এটুকু বলছি যে ভিডিও কল চালু থাকলে আপনি যেখানেই থাকুন না কেন বা আপনার সঙ্গে আরেকজন যে কানেক্টেড আছেন তাকে আপনি যখন খুশি যেখানে যেখানে আছেন সেটা সে যদি দেখতেও না পারে আপনি তাকে দেখাতে পারেন ভিডিও কলের মাধ্যমে। তো ঠিক আছে, আমরা আমার মনে হয় আমাদের গল্পটা শুরু করতে হবে, কারণ আমাদের অনিন্দ্যর কাছে, তোমার কাছে কার গল্প আছে কে পাঠিয়েছে?
আদিত ইশাক মিরপুর 2 থেকে পাঠিয়েছে।
আদিত ইশাকের গল্প একটু বেশি বেশি পড়া হচ্ছে বোধ হয়, নিয়মিত লিখে যাচ্ছে আদিত ইশাক, থ্যাংক ইউ আদিত, কিপ ইট আপ, কিপ দ্য স্পিরিট। ওকে শুরু।
আচ্ছা গল্পের নাম দিয়েছে অপরাধের শাস্তি। যা আছে সব বাইর করে দে, একবার কইতাছি, চিৎকার করে উঠল কালাম আলী। ভাই, আমার কাছে শুধুমাত্র এই 5,000 টাকাই আছে। শ্বশুরবাড়ি থেকে অনেক কষ্ট করে এই টাকাটা বাড়িতে নিয়ে যাচ্ছে। ভাই বিশ্বাস করেন, আমার কাছে আর কোনো টাকা নাই, আমি খুব গরিব মানুষ। আর আর এই যে মোটরসাইকেলটাও, এটা আমার ভাইয়ের। আমাকে আপনি ছেড়ে দেন ভাই, আল্লাহ আপনার অনেক ভালো করবে। ভাই আপনি আপনি আমার এই মোবাইলটা নেন, কিন্তু আমার টাকাটা আর মোটরসাইকেলটা দিতে পারবো না। এইভাবে অনেক কাকুতি মিনতি করল লোকটি, কিন্তু কালাম আলী চেঁচিয়ে যেতে লাগল। পেশায় সে একজন ছিনতাইকারী। মাফসলের এই রাস্তাটিতে রাতে সে প্রায় মানুষদের ধরে, তারপর বিভিন্নভাবে তাদের ক্ষতি করে এবং সম্বল যা থাকে তা ছিনিয়ে নেয়। প্রথম প্রথম ঠান্ডাভাবেই তাদের কাছে যা আছে তা দিতে বলে, তাতে কাজ না হলে ছুরি বা খুর্জে তাদের ভয় দেখায়। বেশিরভাগ সময় তাতে কাজ হয়ে যায়, যদিও মাঝে মাঝে তাকে সেই অস্ত্রগুলো ব্যবহারও করতে হয়। আর সেগুলো ব্যবহার করলে সে তাদের একেবারে প্রাণের শেষ বিন্দু থাকা পর্যন্ত আঘাত করতে থাকে। আর রাস্তার দুদিকে ঘন গাছ থাকায় কাজ খুব সাবধানেই করা যায়। আর গাছগুলোর পাশ দিয়ে হেঁটে গেলে একটু দূরেই একটি বিশাল নদী, ওখানে দেহগুলো নিয়ে ফেলে দেয় সে। আজ লোকটি খুব বেশি চেঁচামেচি করছে। কালাম এবার কোমর থেকে ধারালো খুঁটটি বের করে শেষবারের মতো শাসায়, শেষবার বলছি, পোড়া যা আছে সব বাইর করে দে, ভুড়ি ফাঁসাইয়া দিমু। কিন্তু চাঁদের আলোয় ধারালো খুঁটটি ঝিকঝিক করতে লাগলো, তা দেখে লোকটি বেশ চমকে উঠল। এবার কালাম জোর করেই লোকটির পকেটে টাকাগুলো বের করে আনতে গেল। লোকটিও বাধা দেবার চেষ্টা করল, আর এভাবেই তুমুল হাতাহাতি শুরু হয়ে গেল। তারপর লোকটি কালামকে হঠাৎ করে একটি চর মেরে বসল। চর খেয়ে কালামের মাথায় যেন রক্ত উঠে গেল। সে খুর দিয়ে লোকটির শরীরে বিভিন্ন স্থানে অনবরত আঘাত করতে লাগল। এক সময় লোকটির দেহ নিথর হয়ে গেল, নিথর দেহটি পড়ে গেল এবং কালামের হাত পা চারপাশে তাজা রক্তে ভরে গেল। এরপর কালাম লোকটিকে লোকটির পকেট থেকে টাকাগুলো এবং মোটরসাইকেলটি নিয়ে দেহটি নদীতে ফেলে দিয়ে চলে গেল। দুরাত পরের কথা, কালাম আজও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। সাধারণত সে রাতেই চিন্তাই করে, অধীর আগ্রহে শিকারের জন্য উৎপেতে থাকে সে। মানুষদের এই একটি বিশেষভাবে ওদের কাছে টানে। যখনই কেউ রাস্তা দিয়ে যায়, ও রাস্তার পাশের গাছের ভেতর থেকে কান্না সুরে ডেকে ওঠে, বলে যে সে একটি বিপদে পড়েছে, তাই সাহায্য চাইছে। বেশিরভাগ মানুষই তার ডাকে সাড়া দেয়, আর যখনই কেউ গাছের ওদিকে যায় সে তাদের কাবু করে ফেলে। আজ কালাম একটি বিশেষ জিনিস লক্ষ্য করল, আজকে রাতটা যেন একটু বেশি নিশ্চুপ। অন্য দিনগুলোর মতো আজ আর ঝিঝি পোকা বা ব্যাঙের ডাক শোনা যাচ্ছে না। তার উপর আজ আকাশে বেশ মেঘ জমেছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। তাড়াতাড়ি কাজ সারতে হবে, নিজেকে বলল কালাম আলী। কালাম দাঁড়িয়ে আছে, এমন সময় ওর মনে হল যে ওর কাঁধে কে যেন একটি হাত রাখল। হাতটি বেশ ঠান্ডা ও খটখটে। কালাম চমকে পিছনে ফিরে দেখল, সেখানে কেউ নেই। সে কেন যেন বেশ ভয় পেল, এতদিন ধরে এই কাজটি করছে কিন্তু কোনোদিন এরকম অনুভূতি হয়নি তার। কিছু না, ও কিছু না, নিজেকে বুঝ দিল কালাম। কিন্তু নিজের হাতটি যখন কাঁধে রাখল, তাজা রক্তের ছোঁয়া পেল এবং সে প্রাণপণে চিৎকার দিয়ে উঠল। আর এমন সময় একটি জিনিস দেখল সে, রাস্তার ওই পাশে আধার ঠেলে একটি দেহ বেরিয়ে এলো। আরো পরিষ্কার হতেই সে দেহের মালিককে চিনতে পারল, গত দুদিন আগের রাতের ঘটনা সেই লোকটি, যাকে সে নদীতে ফেলে দিয়েছিল, মেরে ফেলে দিয়েছিল। পুরো দেহটি যেন গলে গিয়েছে তার, একটি বিশ্রী মাংস পচা গন্ধ আসতে লাগলো সেখান থেকে। জিনিসটি শটান করে নিয়ে কালাম তার দিকে তাকালো, একটু একটু করে এগোতে লাগলো সেই নিথর দেহটি। কালাম উপলব্ধি করল যে তাকে ওখান থেকে পালাতে হবে। সে পেছনে ফিরে প্রাণপণে গাছের মধ্য দিয়ে দৌড়তে লাগলো। এক সময় সে নদীর তীরে এসে পৌঁছাল। সে পেছনে ফিরে কাউকে দেখতে পেল না, কিন্তু হঠাৎ করে কিভাবে যেন সে উল্টে পড়ে গেল, আর সে যেন উঠতে পারল না। সে অনেক চিৎকার করার চেষ্টা করল, দাঁড়াবার চেষ্টা করল, কিন্তু তাও পারল না। ঠিক সেই সময় সেই লোকটির আত্মা এসে সামনে দাঁড়ালো, ঝুঁকে তার মুখের দিকে তাকালো। কালাম প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু তার গলাতে আওয়াজ বের হচ্ছে না। এবার কালাম মিনমিন করে তার কাছে প্রাণ ভিক্ষা চাইল, ঠিক যেইভাবে গত দুদিন আগে লোকটি কালামের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল। সে অশরীরী তার দিকে বিদ্রুপ মাখা হাসি হাসল। কালাম স্পষ্ট বুঝতে পারল যে সেই হাসির মাঝে প্রচন্ড ঘৃণা, অভিমান, রাগ। তারপর তার একটি হাত কালামের দিকে বাড়িয়ে দিল। হ্যাঁ, কালাম সব শেষে একটিমাত্র চিৎকার দিতে পেরেছিল এবং সেটি ছিল তার জীবনের শেষ কণ্ঠস্বর। পরদিন সকালে নদীর পাড়ে অনেক মানুষ সমবেত হল একটি লাশ দেখার জন্য। গত কয়েকদিন ধরে এখানে অদ্ভুতভাবে অনেক মানুষের লাশ পাওয়া যাচ্ছিল, কিন্তু এই লাশটি যেন অন্যগুলো থেকে আরো বেশি বীভৎস। লাশটির চোখের কোটরি একেবারেই খালি ছিল আর তার বুক থেকে পেট অব্দি কে যেন একদম চিরে ফেলেছে। আমার গল্পটা এতটুকুই।
চমৎকার গল্প। আদ্রিত ইশরাক, আদ্রিত,
হ্যাঁ,
অবলম্বনে কিনা সেটা লেখেনি, তার মানে নিশ্চয়ই নিজেই লিখেছে। তো যাই হোক, আমরা মূল গল্পে চলে যাই, যেটার জন্য সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করে আছে, কুয়াশার, আজকের কুয়াশার গল্প শুনবো। এখন আমরা সবাই সঙ্গেই থাকবেন, ভয় পাবেন না, আমাকে লিখে পাঠাবেন যে কোনো মোবাইল থেকে 221 আর যে সামিনের ফ্যান পেজ এবং এমএস এর ফ্যান পেজ তো আছেই। আর যারা দুর্বল চিত্তের লোক, যাদের হৃদরোগের সমস্যা আছে আর অসুস্থ আছেন, বা বাড়িতে শিশু যারা আছে, তারা দয়া করে শুনবেন না। প্রকৃতির নিয়ম বলে একটা কথা আছে, আর সেই নিয়মের মধ্যেই চলছে সবকিছু। মানুষের জীবনে প্রকৃতির ভূমিকা সবসময় বন্ধুর মতো। মানুষ যদি প্রকৃতিকে তার মর্জি মাফিক চলতে দেয়, সেখানে প্রকৃতি থাকে নীরব, শান্ত আর নিবিড়। কিন্তু যখনই সেই নিয়মকে জোর করে ভাঙতে বা বন্ধ করতে চায় কেউ, কিংবা প্রকৃতির প্রতি যদি কেউ নৃশংস হয়ে ওঠে, তখনই দেখা দেয় বিপত্তি। প্রকৃতি তখনই হয়ে ওঠে ভয়ঙ্কর, প্রতিশোধ নেবার জন্য সে তখন হিস হিসিয়ে ওঠে। আমাদের আজকের গল্পটি এমনই এক প্রকৃতির নৃশংস হয়ে ওঠার গল্প। রবিন আর শিমুর বিয়ে হয়েছে এক বছর হলে। জুটি হিসেবে এই জুটি বেশ চমৎকার, বেশ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ওদের মধ্যে। পরিচিত বন্ধু বান্ধব অনেকেই মনে করে তাদের বিয়েটা প্রেমের বিয়ে, আসলে তাদের সেটেল ম্যারেজ, অর্থাৎ পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। একেবারে সেই প্রাচীন আমলের সিস্টেম মেনে বিয়ে হয়েছে ওদের। এজন্য শিমুর মনে বেশ কষ্টও আছে। ভীষণ অপমানিত হয়েছিল শিমু যখন রবিনের পরিবার ওকে দেখতে আসে। রবিনের বাবা নেই, মা রবিনকে ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় করেছেন। এজন্য তিনি নাকি বেশ লড়াইও করেছেন রবিনের অন্যান্য চাচাদের সাথে। কাজে ছেলে নিয়ে রবিনের মার ভীষণ খুঁতখুঁতে স্বভাব। রবিন দেখতে বেশ সুদর্শন এবং ব্রিলিয়ান্ট ছেলে হওয়া সত্ত্বেও মায়ের ভয়ে জীবনে কোনো মেয়ের দিকে প্রেম প্রেম দৃষ্টি নিয়ে তাকানোর পর্যন্ত সাহস করে উঠতে পারেনি। অন্যদিকে শিমু বড় দুই ভাইয়ের পর মা বাবার একমাত্র মেয়ে, ভীষণ আদরের। অতিরিক্ত আদরে নাকি মানুষ বাদর হয়ে যায়। শিমুর বেলায়ও এই কথাই খাটে। জীবনে কোনো ছেলেকে ওর স্মার্ট বলে মনে হয়নি, আর তাই যখনই কোনো ছেলে তাকে প্রপোজ করতে এসেছে, তার 12টা বাজিয়ে ছেড়েছে শিমু। রবিন আর শিমুর বিয়ের প্রপোজালটা এনেছিল শিমুর বড় ভাই আলো। শিমুকে দেখতে আসার দিন বড় ভাই সম্মান রক্ষার্থে শিমু ওদের সামনে গিয়ে সুবোধ বালিকা হয়ে বসেছিল ঠিকই, কিন্তু তারপর কি কাণ্ডটাই না ঘটে গেল।
তা মেয়েকে নিয়ে আসুন, আমরা দেখি।
নিশ্চয়। এই সেলিম, শিমুকে ডাকতো।
আর ডাকছি।
আমার দুই ছেলে এক মেয়ে, ছেলেরা এখনো কেউ বিয়ে করেনি। মেয়েটাকে যে কেউ সাজিয়ে গুজিয়ে আনবে এমন মানুষটাও নেই বাড়িতে।
ছেলেদের তো বেশ বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন না কেন?
আর বলবেন না, শিমুর বিয়ে না দিয়ে ওরা বিয়ে করবে না।
বাহ, বেশ লক্ষ্মী ছেলে তো আপনার।
সালামালাইকুম।
ওয়ালাইকুম সালাম। বসো। নাম কি তোমার?
শিমু।
এই ভালো নাম নেই?
আমার নামটা তো ভালোই, সবাই বলে। আপনি কি অফিসিয়াল নেমের কথা বলছেন?
ও,
সুমাইয়া শিমু।
রবিন, তুই কিছু জিজ্ঞেস করবি?
না, তুমিই করো না, আমি ঠিক আছি।
তামা, তুমি পড়াশোনা কি করো?
এবার অনার্স ফাইনাল দিলাম ইডেন থেকে।
বাহ। তামা, চাকরি বাকরি করার ইচ্ছা টিচ্ছে নাই তো?
আমি কিন্তু আবার ছেলের বউ চাকরি করুক এটা একদম চাই না। চাকরি করা মেয়েদের আবার সংসারের প্রতি খুব অবহেলা হয়।
মা, প্লিজ।
কেন, কি ভুল বললাম আমি? আমার সোজা সাপটা কথা বাবা, মেয়ে চাকরি করতে পারবে না।
আপনি বলুন, আমার শুনতে বেশ ভালো লাগছে। বাস্তবে, আই মিন রিয়েল লাইফে এমন মা ভাবাই যায় না। আই এম ইমপ্রেসড।
বাহ, কি লক্ষ্মী মেয়ে! তুমি আমার পাশে এসে বসো তো মা।
আচ্ছা, আপনি সিনেমা দেখতে ভালোবাসেন?
জি, বাসি।
প্রিয় অভিনেতা কে আপনার?
ব্র্যাড পিট, টম হ্যাঙ্কস, জোলি, আরো অনেকে আছে।
কি ধরনের মুভি দেখেন?
সব ধরনের, থ্রিলার, তবে অ্যাডভেঞ্চারটাই বেশি দেখা হয়।
বই পড়তে ভালোবাসেন?
হ্যাঁ।
এ কি, তোরা সিনেমা টিনেমা নিয়ে কথা শুরু করলি কেন? আমার ছেলেটা আবার সিনেমা আর বইয়ের পোকা। তুমি আমার পাশে এসে বসো তো মা।
আপনি দেখেননি?
কি দেখবো?
আমি যখন ঘরে এলাম তখন আমার হাঁটা চলা দেখেননি?
মানে?
মানে কিছুই না। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমি উঠব।
এটা কিরকম কথা?
মা, মা, আমি দেখছি বিষয়টা, দেখুন।
আপনি দয়া করে কোনো কথা বলবেন না প্লিজ। আমি ভীষণ অবাক হলাম, আজকের দিনে এভাবে কেউ মেয়ে দেখে?
আপনি প্লিজ বাইরে যাবেন, আপনার সাথে একটু কথা বলতে চাই।
ওর সাথে তোর কি কথা?
মা প্লিজ।
দেখুন, আমার মনে হয় আপনারা ফালতু সময় নষ্ট করছেন।
শিমু, কি বলছিস এসব? চুপ কর।
তুমি থামো মা, আমি ঠিকই বলছি। দেখুন আন্টি, আমি আপনার ছেলের জন্য ঠিক উপযুক্ত নই। আমি চাকরি করব না, তবে ব্যবসা করব। আমার বুটিকের ছোটখাটো একটা কাজ আছে। আমার মনে হয় এতেও আপনার ছেলের সংসারে বেশ অবহেলা হবে। সো আমার ব্যাপারে না ভাবাই ভালো।
সে তো বটেই, আমি কখনোই আমার ছেলের বউ এমন চাই না।
কিন্তু আমি চাই। দেখুন, আপনাকে আমার পছন্দ হয়েছে আর আমি বিয়ে আপনাকেই করতে চাই। আমি খুশি হব যদি আমার মায়ের কথাই কিছু মনে না করেন।
রবিন,
আপনি কি আপনার মতামতটা জানাবেন?
আপনি আপাতত আপনার মাকে সামলান, আমি ভেবে জানাবো।
এরপর পুরোই রণক্ষেত্র তৈরি হয়েছিল। রবিনই প্রথম তার মার এগেনস্টে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো শিমুর জন্য। এটা একটা অভাবনীয় ব্যাপার, আর রবিনের মার জন্য এটা ছিল চরম শকিং। ছেলে এভাবে তার মাকে ছোট করবে এমনটা তার কল্পনার বাইরে ছিল। এরপরে যা ঘটে, রবিনের মা কখনোই এই মেয়েকে পুত্রবধূ করবেন না, আর রবিন এই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। অন্যদিকে শিমুর প্রত্যাখ্যানের পরও যখন রবিন ওকে স্মার্টলি বিয়ের প্রপোজ করল, তখন শিমু পুরোই ভ্যাবাচাকা খেয়ে গেল। এই প্রথম তার সামনে কোনো ছেলে নার্ভাস হয়নি। রবিনকে তার খুব ভালো লেগে গেল। ব্যাস, তলে তলে দুজনেই বিয়ের পিঁড়িতে বসার জন্য এক পায়ে খাড়া। পরে অবশ্য রবিনের মা ছেলে চাওয়ার কাছে হার মেনেছেন, আর এই জন্য শিমুকে একবার সরিও বলতে হয়েছে। সে যাই হোক, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ মাঝে মাঝে বিসর্জন দিতে হয়, ওরাও তাই দিয়েছিল। তার ফলাফলও ভালোই হয়েছে। ওহো, আবার আগের কথায় আসি। রবিন আর শিমুর কথা বলছিলাম, ওদের বিয়ে হয়েছে এক বছর হল। রবিন একটা বড় কোম্পানিতে আর্কিটেক্ট হিসেবে কাজ করে। রিসেন্টলি ওর প্রমোশনও হয়েছে, আর প্রমোশনের পরই ওকে ট্রান্সফার করা হয়েছে রাজশাহীতে। সুযোগ সুবিধাও বেশ ভালোই পাচ্ছে, একটা বড় সড় দোতলা বাড়ি, গাড়ি, আর বাড়ির চারপাশে বিশাল বাগান। রবিনের মনে হয়েছিল শিমুর নির্ঘাত মন খারাপ হবে, ঢাকা ছেড়ে ও কখনোই যেতে চাইবে না। কিভাবে শিমুকে বলবে ভাবতে ভাবতে রবিন ডিরেক্টলি বলেই ফেলল, আর তাতে যা হল তা ছিল রবিনের কল্পনার বাইরে।
সত্যি আমরা রাজশাহী থাকবো? ওয়াও, আম আমার ভীষণ প্রিয় ফল।
ফল নয়, ফল। ভুলভাল উচ্চারণে বাংলা কথা বলবে না, বুঝলে?
ওই হলো ফল।
তোমার খারাপ লাগবে না তো?
খারাপ লাগবে কেন? এত বড় বিশাল জায়গা নিয়ে বড় বাড়ি, নিজেদের গাড়ি থাকবে, এটা ভাবতেই তো ভালো লাগছে।
ঢাকা ছেড়ে যেতে খারাপ লাগবে না তো?
দূর খারাপ লাগবে কেন?
তোমার মা বাবা ভাইকে ছেড়ে যেতে?
রাজশাহী থেকে ঢাকা বাস ট্রেন অ্যাভেলেবল না?
হ্যাঁ অনেক।
তো তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি আমাকে অ্যামাজন জঙ্গল টাইপের কোথাও নিয়ে যাচ্ছ।
তার মানে তুমি হ্যাপি?
ভেরি হ্যাপি।
তোমার বুটিকের কি হবে?
রাজশাহীতে করব, আর কুরিয়ার করে ঢাকাতেও পাঠাবো, দুই জায়গায় ব্যবসা হবে। এটা তো আরো বেশি ভালো হলো।
যাক, তোমাকে নিয়ে ভীষণ টেনশনে ছিলাম।
শুধু শুধু
আসলে মাঝে মাঝে মনে হয় তুমি আসলেই ভীষণ সহজ, আমি তোমাকে জটিল করে ভাবি।
তোমার কি দোষ বলো? কবিরাই কালে কালে বলেছেন, রমণীর মন সহস্র বৎসরের সখা সাধনার ধন।
কোন কবি আকামটা করেছে বলো তো?
কি আবার, রবীন্দ্রনাথ বিদায় অভিশাপ কাব্যে কচ দেবযানীকে বলেছিলেন।
তাহলে আর কি, যুগে যুগে প্রথিত এ ধারণা এত সহজে যাবে না।
কে বলেছে এটা?
এই মাত্র রবীন বলল।
শিমু এমনই উচ্ছল, প্রাণবন্ত আর ভীষণ ছটফটে, আর এই কারণেই শিমু ওর অনেক প্রিয় একজন মানুষ। ঠিক হলো সামনের মাসের ফার্স্ট উইকেই ওরা রাজশাহীতে শিফট হবে। মালপত্র এখন থেকেই ধীরে ধীরে পাঠানো শুরু করলো। শিমু আর রবিন বিপুল উৎসাহে জিনিসপত্র প্যাকিং করতে থাকলো। দেখতে দেখতে ওদের যাবার দিনটাও চলে এলো। ঠিক হলো ওরা ঢাকা থেকে রাজশাহী ট্রেনে ফার্স্ট ক্লাসে যাবে। ওখানে স্টেশনে ড্রাইভার এসে ওদের বাড়ি পর্যন্ত নেবে। স্টেশনে শিমু আর রবিনের পরিবারের সবাই এলো ওদের সিওফ করতে। রাজশাহী স্টেশনে ট্রেন থামল ঠিক বিকেল চারটায়। ওদেরকে নেয়ার জন্য ড্রাইভার কামাল আধ ঘন্টা আগে থেকেই স্টেশনে ওয়েট করছিল। অল্প কিছু লাগেজ নিয়ে গাড়িতে উঠে বসল ওরা। রাজশাহী থেকে একটু দূরে নওদাপাড়া থেকে একটু ভেতরে ওদের বাড়ি। ড্রাইভারের কাছ থেকে জানলো ওদেরকে অফিস যে বাড়িটা দিয়েছে ওটা একসময় হিন্দু জোরদারের বাড়ি ছিল, সেই ব্রিটিশ আমলে। ৪৭ দেশভাগের পর ওই বাড়ির হিন্দু জোরদার নিবারণ চৌধুরী পরিবার নিয়ে খুব সংকটে পড়েন। ওনার নাকি কোনো ছেলে ছিল না, তিনটা মেয়ে। সেই তিন মেয়ের মধ্যে আবার এক মেয়ে নাকি কি যেন একটা দুর্ঘটনায় পাগল হয়ে যায়। আর এলাকার প্রভাবশালী মুসলমান জোরদারের অত্যাচার তো ছিলই, প্রাণের ভয়ে তাই সব ফেলে নিবারণ চৌধুরী ইন্ডিয়া পালিয়ে যায়। তারপর থেকেই ওই বাড়ি বারোভূতেই ভোগ করত। ৭১ পর সব বেওয়ারের সম্পত্তি সরকার নিয়ে নেয়, তবে পড়েই ছিল। এরপর সরকারের কাছ থেকে রবিনের কোম্পানি ওই বাড়ি সহ প্রায় ২০ একর জমি কিনে নেয়। তারপর আগের বাড়ি ভেঙে ফেলে এখনকার বাড়ি তৈরি করা হয়। ড্রাইভারের কাছ থেকে বাড়ির ইতিহাস শুনে শিমু লাফিয়ে উঠল। এরকম ইতিহাস জড়ানো বাড়িতে সে থাকবে এটা ভাবতেই সে রোমাঞ্চ অনুভব করল। হঠাৎই ড্রাইভার গাড়ির ব্রেক কষল। ফুল স্পিডে গাড়ি চলার পর এমন আচমকা ব্রেক কষায় রবিন শিমু দুজনে একটু হুমড়ি খেয়ে পড়ল।
কি ব্যাপার, এভাবে কেউ ব্রেক কষে?
কি জানি স্যার, পেষতে পারছি না গো, মনে হচ্ছে গাড়ির সামনে কে যেন খাড়ায় আছে।
কি বলছো, সবে সন্ধ্যা হলো আর গাড়ির সামনে কিছু থাকলে আমরা দেখতে পাবো না?
স্যার আমি একটু দেখালি। স্যার বিপদ হয়ে গেল দেখছি, দুইটা চাকাই তো পাংচার হয়ে গেছে।
এইটুকু মাত্র রাস্তা এলে আসার আগে চেক করোনি?
কি বলছেন স্যার, করবো না কেন, আসার সময় তো ভালো করে দেখে লিয়াছি, কি যে হলো কিছু বুঝতে পারছি না খো।
আর কত দূর, আশেপাশে তো টায়ার সারাবার কোনো দোকানও দেখছি না।
টেনশন নিচ্ছেন কেন ম্যাডাম, বেশি দূরে না খো, ওই তো সামনে। স্যার আমি একটা টেম্পো ডেকে দিচ্ছি, আপনি ম্যাডামকে নিয়ে চলে যান, আমি গাড়ি সারাইলে আসছি।
কি যে করো না, একটা টেম্পো ডেকে আনো। আর শোনো, টেম্পোওয়ালাকে অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে বলো।
ঠিক আছে স্যার, আমি টেম্পু নিয়ে চলে আসছি।
এত টেন্স হচ্ছ কেন, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। আচ্ছা এখানকার সবাই কি এভাবেই কথা বলে?
এরা সবাই রাজশাহী বা চাপায়ের লোকাল লোক, তাই এভাবেই কথা বলে।
বেশ ভালোই লাগছে শুনতে।
স্যার, ও স্যার দেখেন দেখি আমার মামা তো ভাইরে পায়ে গেলছি, ও বাড়ি চিনা ঠিকই নিয়ে যেতে পারবে। স্যার উঠেন তো, টেম্পো তো উঠে বসেন।
শোনো তুমি মালপত্রগুলো তুলে দাও।
স্যার দিচ্ছি। এ আরিফ, স্যার করে ভালো করে লিয়া যাবে, কিন্তু আস্তে আস্তে যাবে বলে দিলাম। খুদা হাফেজ স্যার, ম্যাডাম ভালো থাকবেন, খুদা হাফেজ।
ঠিক আছে, তুমি সাবধানে এসো।
মেজাজটা একেবারে তিরিক্ষি হয়ে গেল ওদের। ড্রাইভার নিশ্চয়ই কোনো ঘাপলা মারছে, একই সাথে দুইটা টায়ার পাংচার হয় কখনো, আর মদ গাঁজাও খেয়ে এসেছে কিনা তাই বা কে জানে। বলে গাড়ির সামনে কেউ দাঁড়িয়েছে বলবে কেন, ঠিক মতো শুনলেই তো নামিনি, এর মধ্যে এসব আবল তাবল বকছে কেন। রবিন বা শিমু কেউ কিছু বুঝতে পারল না, ওদের গাড়ির সামনে সত্যি একজন এসে দাঁড়িয়েছে, একজন মেয়ে। থামাতে চেয়েছিল, চেয়েছিল ওদের বাঁচাতে। নদাপাড়া থেকে আরো 2 কিলো দক্ষিণে ওদের বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেল, আর বাড়িতে পৌঁছেই রবিন আর শিমু একেবারে মুগ্ধ হয়ে গেল। এত চমৎকার একটা বাড়ি, বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফুলের বাগান, একপাশে বেশ মাঝারি আকারের পুরনো আমলের বাঁধানো পুকুর, পেছনে ফল আর বড় বড় কাঠের গাছ, আর তার মাঝে একেবারে আধুনিক সাদা ধপধপে একটা বাড়ি। শিমুর মনে হচ্ছিল যেন স্বপ্নের বাড়ি, এমন বাড়িতে এখন থেকে ওরা থাকবে ভাবতেই ভালো লাগছিল তার। বাড়ির ভেতরে ঢুকে আরো মুগ্ধ হয়ে গেল ওরা, ভীষণ ছিমছাম বাড়ি। ওদের ফার্নিচার সহ অন্যান্য জিনিসপত্র এখনো একটা ঘরে জমা করে রাখা আছে, এখনো কিছুই গোছানো হয়নি। সবকিছু গুছিয়ে নিলে এই বাড়িটাকে স্বপ্নের বাড়ি বলেই মনে হবে। ওরা যে সময় বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল আর স্বপ্নের জাল বুনছিল, ঠিক সেই সময় বাড়ির সামনে সেই পুকুর পাড়ের ঘাটে এক কিশোরী বাড়িটার দিকে তাকিয়ে অঝোর ধারায় কাঁদছে আর চিৎকার করে বলছে, কিশোরের কান্না আর চিৎকার ওরা কেউ শুনতে পেল না, পেল শুধু একজন, এই বাড়ির প্রায় বৃদ্ধা এক গোবা কাজের। দেখে সে দৌড়ে আসে সামনের বাগানে, কিন্তু এসে দেখে সব শুনশান, কেউ নেই, শুধু বাতাসের শব্দ পেল। বন্ধুরা, গা ছমছম করছে কুয়াশার আজকের গল্প এতটুকু শুনেই আমার। ফিরে আসছি রাত 12টার খবর পর। আমি শারমিন
আর আমি অনিন্দ,
সঙ্গে থেকে লিখে পাঠাও ঠিকানা যেকোনো মোবাইল থেকে। ট্রিপল টু কুয়াশায় আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন
আর আমি অনিন্দ,
আসুন জেনেবেস রেডিও 90.2। আমরা আজকের গল্প গোড়া থেকে যেটুকু শুনছিলাম একটুখানি একটু বলে যাই, কারণ অনেকেই হয়তো এখন জয়েন করেছেন, যে আজকে শুরুতে আমরা দেখেছিলাম শিমু এবং তার স্বামী তাদের রাজশাহীতে বদলি হয়েছে, তাদের প্রেমের বিয়ে 1 বছর হয়ে গেছে, এবং রাজশাহীতে গিয়ে প্রথমেই তারা যে তার স্বামীর পোস্টিং হয়ে গেছে সেখানে, যে একটা প্রথম বিড়ম্বনাই হচ্ছে তারা যে গাড়িতে করে বাড়িতে যাচ্ছিল, যে বাড়িটা তাদেরকে দেয়া হয়েছে খুব সুন্দর একটি পুরনো বাড়ি, একটি হিন্দু বাড়ি, এবং শোনা যায় যে সেই বাড়িতে যে মালিক ছিল তিনি হিন্দু,
তিন মেয়ে
ছিল এবং তিনি দেশভাগের সময় চলে গেছেন। এবং যাওয়ার আগে একটা কথা আমরা যেটা শুনলাম, যে সেই বাড়ির যে একটা এক মেয়ে পাগল হয়ে গেছিল, এবং যখন শিমু এবং তার স্বামী গিয়ে পৌঁছয় রাজশাহীতে, শুরুতেই একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে গাড়ির দুটো চাকা একসঙ্গে পাঙ্কচার হয়ে যায়, যেটা সাধারণত কখনো হয় না সাধারণত।
এবং এমন যদি হতো যে রাতে দেখা যাচ্ছে না কোনো কারণে হয়েছে, তাও না, তখন আলো ছিল,
সেটা না, কিন্তু তা তো বটেই, কিন্তু কথা হচ্ছে যে সামনে একটা মানুষ, সে বলছিল সামনে কি একটা দাঁড়িয়েছিল, যে কারণে তাকে খুব হার্ট ব্রেক করতো, এবং তার ফলে সে বলছে, ড্রাইভার বলছে সে কারণে হতে পারে, পরে একটা টেম্পো ঠিক করে দেয়া, সেটা দিয়ে তারা বাড়িতে আসে। এবং বেশ প্রথমে কেমন যেন এটা খুব একটা কি যেন একটা হবে, কি যেন একটা এরকম কিছু একটা মনে হচ্ছে, কি যেন হবে সেটা, কি হয় না হয় সেটা আমরা এখন শুনবো এর পরের অংশে। সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা জানাচ্ছি, যেকোনো মোবাইল থেকে 222। তার আগে অবশ্যই মেসেজ অপশনে কি ABC লিখে আপনার কথা লিখে আপনার নাম লিখে পাঠাতে হবে, আর আরজে শারমিনের ফ্যান পেজ তো আছে, তার সঙ্গে আছে ABC রেডিও ফ্যান পেজ। এরপর প্রায় সপ্তাহখানে কেটে গেল। এর মধ্যে জিনিসপত্র প্রায় সবটাই গুছিয়ে ফেলেছে শিমু আর সে বোবা কাজে দুয়া মিলে। মাঝে মাঝে অবশ্য এটা সেটা ভারী কাজে দারোয়ান জলিল আর ড্রাইভার কামাল হেল্প করেছে ওকে। রবিনকে কোনো কাজেই পাওয়া যায়নি, এসেই বেচারা কাজের চাপে পড়েছে। সেই সকালে ঘুম থেকে উঠেই দৌড়, আর ফিরতে ফিরতে সেই রাত ১০টা। সেদিনও রবিন রাত ১০টায় ফিরল। রবিন ফ্রেশ হতে হতেই খাবার রেডি করল শিমু। দুজনে খাওয়ার সময় টুকটাক কথাও বলল। খেয়ে রবিন একটু টিভির সামনে বসল। এই ফাঁকে শিমু সব গুছিয়ে বাথরুমে গেল ফ্রেশ হতে। বাথরুমের আলো জ্বালানোর জন্য সুইচ অন করল, কিন্তু জ্বলল না। আর অঘটনটা ঘটল তখন। শিমু পাবে কি যেন একটা শিশিরে ঠান্ডা স্পর্শ করে উপরে উঠতে লাগলো। শিমু লাফ দিয়ে সরতে চাইল, কিন্তু পা মনে হয় গেঁথে গেছে মাটিতে। ঠান্ডা স্পর্শটা শিমুর শরীরের ভেতর ঢুকে যাচ্ছে ধীরে ধীরে। শিমু কিছুতেই সেটাকে থামাতে পারছে না। সে অন্ধকারে ছটফট করতে লাগলো, কানকানে চিৎকার করতে চাইল। আর ঠিক তখনই টের পেল একটা ভয়ঙ্কর জান্তব শিশুর হাসি। শিমু ভয়ে চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে গেল।
শিমু, 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 কি হলো, কি হলো শিমু?
এরপর যখন শিমুর জ্ঞান ফিরল তখন সে হসপিটালে। স্ট্রেচারে করে ওকে নিয়ে যাচ্ছে নার্সরা। রবিনের পাশেই দুশ্চিন্তা নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। শিমু আবারও অজ্ঞান হয়ে গেল।
কেমন লাগছে এখন?
ভালো। রবিন,
এই যে আমি, কেমন লাগছে এখন তোমার?
ভালো।
কংগ্রেচুলেশন বোথ অফ ইউ, ইউ আর গোয়িং টু বি প্যারেন্টস।
সত্যি? থ্যাংক ইউ ডক্টর।
কিছুদিন বেশ সাবধানে থাকতে হবে, ভারী কাজ করা যাবে না। আর রবিন সাহেব, আপনারও কিন্তু একটু কেয়ার নিতে হবে, এই সময় বাইরের মানুষের থেকে কাছের মানুষের গুরুত্ব অনেক বেশি।
শিওর ডক্টর। আচ্ছা, কবে ওকে রিলিজ করবেন?
সকালেই নিতে পারবেন, শি ইজ অল রাইট নাও।
থ্যাংক ইউ ডক্টর।
আপনারা কথা বলুন, আমি আসছি। কিছু দরকার লাগলে নার্স তো থাকছেই, জানাবেন।
শিওর। আচ্ছা, তুমি বাথরুমে আলো না জ্বালিয়ে কেন গিয়েছিলে বলো তো?
বাথরুমের আলো মেবি নষ্ট, জ্বলল না তো।
কি, তোমার চিৎকার শুনে আমি জ্বালালাম, জ্বলল তো?
আমি বেশ কয়েকবার ট্রাই করেছি।
শরীর খারাপ ছিল হয়তো, বুঝতে পারোনি।
আর কি যেন হয়েছিল জানো, কিছু একটা আমার পা বেয়ে উঠছিল মনে হচ্ছিল।
শিমু, শিমু শোনো, এই সময় অনেক সময় এমন হয়, হ্যালুসিনেশনও হয়, সেজন্য তো তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে।
ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে কি মেডিকেলও পড়েছিলে?
কেন, খুব ডাক্তারি ফলাচ্ছি
তো।
তুমি একটু ঘুমানোর চেষ্টা করো তো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
পরদিন সকালেই শিমুকে নিয়ে রবিন বাড়িতে চলে এলো। বাড়িতে ফেরার পর থেকে সারাক্ষণ শিমুর মাথায় তাদের সন্তানের কথা ঘুরতে লাগলো। এত তাড়াতাড়ি ওদের বেবি নেওয়ার কোনো প্ল্যান ছিল না, এটা অনেকটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে বলা চলে। তারপরেও কনসেপ্ট যখন করেই ফেলেছে সে, তখন এখন থেকেই বেবির ভবিষ্যৎ নিয়ে ভাববে তারা। সারাদিন নানা ভাবনা কাজ করে শিমুর মাথায়। বেবিটা কেমন হবে দেখতে, রবিনের মতো হবে নাকি ওর মতো, নাকি দুজনের মতো হবে, কি নাম রাখবে, সারাদিন কাজের মাঝে এসব ভাবতেই ভালো লাগে শিমুর। এখন সে অনেক ভালোভাবে বোঝে মা হবার অনুভূতিটা কেমন। রবিন এখন সন্ধ্যার পরপরই বাসায় ফিরে, কিন্তু সমস্যা হয় অন্যখানে। আরো কিছুদিন পর থেকে শিমু প্রতি রাতেই ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখে, মাঝে মাঝে ঘুমের মধ্যে ভয়ে চিৎকারও করে ওঠে। সকালে উঠে সব স্বপ্নের কিছুই মনে থাকে না, কিন্তু সারাদিন সে ভয়ের অনুভূতিটা তাড়া করে ওকে। একদিন রাতের ঘটনা, রাত তখন দুটা কি তিনটা হবে, হঠাৎ শিমু দেখে ওদের ঘরটা রক্তে ভেসে যাচ্ছে, মেঝে থেকে বুদবুদের মতো রক্ত বেরোচ্ছে। শিমু বিছানায় উঠে বসল, ভালো করে দেখল, স্বপ্ন দেখছে না তো? দেখল সে না, স্বপ্ন নয়, সত্যি সারা ঘর ভরে যাচ্ছে রক্তে। শিমু অবাক হয়ে দেখছে। রবিনও বলেছিল প্রেগনেন্সির সময় নাকি এমন হ্যালুসিনেশন হয়, তাহলে কি ওর হ্যালুসিনেশন হচ্ছে? না, শিমুর তো হ্যালুসিনেশন হচ্ছে না। একসময় শিমুর খাট সহ দুলে উঠল, খাটের উপরেও রক্ত উঠছে, ওদের বিছানা সাদা চাদর রক্তে ভেসে যাচ্ছে। ভয়ে চিৎকার দিল শিমু।
কি হয়েছে শিমু, শিমু কি হয়েছে, এমন চিৎকার করছো কেন?
রবিন কয়েকবার ঝাঁকুনি দিল শিল্পী। শিমু অনবরত চোখ বন্ধ করে গুটি সুটি মেরে বসে চিৎকার করেই যাচ্ছে। রবিন দ্রুত উঠে লাইট অন করল, কিন্তু কিছুই নেই।
শিমু 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 তাকাও তাকাও শিমু, দেখো কিছুই হয়নি, তুমি স্বপ্ন দেখেছ।
না না না, স্বপ্ন না, আমি স্পষ্ট দেখলাম, আমি ওটা বসে দেখলাম, অনেকক্ষণ ধরে দেখেছি আমি, অনেক রক্ত রবিন, অনেক রক্ত।
শিমু শিমু তুমি ভুল দেখেছো শিমু।
আমি ভুল দেখিনি।
তাহলে এখন রক্ত কোথায় গেল, আর এত রক্ত আসবেই বা কোথা থেকে?
জানি না আমি জানি না।
শোনো শোনো শিমু, তুমি ঘুমাও, আমি জেগে আছি।
রবিন সে রাতের ঘটনাটাকে বেশি পাত্তা দিল না, কিন্তু এরপর প্রায় রাতে শিমু এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নে দেখতে লাগলো, আর ভয়ে ডুকরে ডুকরে কেঁদে উঠতে লাগলো। রবিন বেশ চিন্তায় পড়ে গেল। ইদানিং রবিন জিজ্ঞেস করলেও শিমু কিছু বলে না। আরো একটা বিষয় রবিন দেখল, শিমু সেই হাসি খুশি প্রাণোচ্ছল ভাবটা আর নেই। এবার রবিন বেশ চিন্তায় পড়ে গেল। সে ঠিক করল একবার ডাক্তারকে বিষয়টা জানাবে, এরকম হওয়ার অস্বাভাবিক কিনা জানার পরে বরং শিমুকে ডাক্তারের কাছে নেওয়া ভালো। সেদিন অফিস থেকে রবিন একটু আগেই বেরোল এবং ডাক্তারের চেম্বারে সিরিয়াল পেল বেশ তাড়াতাড়ি।
আরে রবিন সাহেব, যে কি খবর, বাবা হওয়ার প্রস্তুতি কেমন চলছে?
জি ভালো।
তা বলুন কি প্রবলেম?
ইদানিং শিমু রাতে বেশ অদ্ভুত অদ্ভুত আচরণ করছে, মেবি রাতে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছে বা হ্যালুসিনেশন হচ্ছে, আর খুব কান্নাকাটিও করে, ইদানিং বেশ বিষণ্ণ হয়ে গেছে, আর কেমন জানি মনমরা থাকে।
দেখুন এমন কিন্তু মাঝে মাঝে হয়, উনি সম্ভবত বেশ দুশ্চিন্তা করছেন।
আমারও সেরকম ধারণা, কিন্তু ওর এমন বিষণ্ণতা ভালো লাগছে না।
বুঝতে পারছি, আমি কিছু রিল্যাক্সের ওষুধ দিচ্ছি, আশা করছি ঠিক হয়ে যাবে। আরো একটা বিষয়, বাসায় অন্য কেউ আছে তো? একা থাকলে কিন্তু বিষণ্ণতা পেয়ে বসে।
বাসায় তো বুয়া দারোয়ান ড্রাইভার এরা থাকেই।
মাঝে মাঝে আশেপাশে বেড়াতে নিয়ে যাবেন, আশা করছি ঠিক হয়ে যাবে।
থ্যাংক ইউ ডক্টর।
আর আমার কার্ডটা রাখুন, প্রয়োজনে ফোন করবেন।
ও শিওর, থ্যাঙ্কস, আসি তাহলে।
সেদিন রবিন বাসায় ফিরে গিয়ে দেখল শিমু একটু আগেই বাইরে থেকে ফিরেছে, শপিং এ গিয়েছিল ওর বুটিকের কাজের জন্য কাপড় কাঁচি সহ আরো কিছু জিনিসপত্র কিনতে। রবিন ভাবল ভালোই হলো, ফ্রি থাকলে আজুবাজুব সব চিন্তা মাথায় ঘুরবে, তার থেকে বরং কাজের মধ্যে থাকলে শিমুর ভালো লাগবে। এরপর শিমুর অবস্থা বেশ ভালোই, প্রায় 5 মাস হতে চলেছে, রাতে বেশ আরাম করেই ঘুমায়, সারাদিন ব্যস্ত থাকে ওর বুটিকের কাজ নিয়ে। রবিনও বেশ নিশ্চিন্ত হল। এরপর প্রায় মাসখানেক পরের ঘটনা। পরের দিন ছুটি, তাই রাতে ওরা দুজন মিলে একটা মুভি দেখল। দেখার পর বেশ ভালো মুডে ওরা ঘুমাতে গেল। গভীর রাতে হঠাৎ ডাইনিং রুমে কিছুটা ভাঙার শব্দে রবিনের ঘুম ভেঙে যায়। উঠে দেখল পাশে শিমু নেই। রবিনের বুকটা কেমন এক অজানা আশঙ্কাতে কেঁপে উঠল, ধর্মর করে উঠে বসল। সে কয়েকবার শিমু শিমু বলে ডাকল, কোনো সাড়া নেই। আলো জ্বালিয়ে বাথরুম দেখল, নেই। তারপর মনে হল ডাইনিং এ পানি বা অন্য কিছু আনতে গিয়ে কিছু হল না তো, ছুটে আসলো নিচতলায় ডাইনিং এ। আলো জ্বালিয়ে দেখল পানির কাঁচের বোতলটা ভাঙা পড়ে আছে, কিন্তু শিমু নেই সেখানে। আবারও জোরে কয়েকবার শিমু শিমু বলে চিৎকার করল, কোনো সাড়া নেই। আর তখনই চোখ গেল মেইন দরজার দিকে, দরজাটা হা করে খোলা, রবিন চমকে গেল, ছুটে এলো বাইরে সামনের বাগানে। এসে যা দেখল তাতে নিজের দু চোখকে বিশ্বাস করতে পারছে না। শিমু হাতে ভাঙা কাঁচের বোতলটা উঁচিয়ে নিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। রবিন পুকুর ঘাটের দিকে দৌড়তে লাগলো আর জোরে জোরে শিমুকে ডাকতে লাগলো। কাছে গিয়ে দেখল শিমু এক তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সামনের কারোর দিকে তাকিয়ে আছে। শিমুর এমন ভয়ঙ্কর পিশাচের মতন চেহারা রবিন কখনো কল্পনাও করেনি।
শিমু 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 কি হয়েছে? শিমু 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 কি হয়েছে তোমার? শিমু
বিকবিতে জ্ঞান শূন্য হয়ে রবিন শিমুকে একটা কোষের থাপ্পড় দেয়, আর তখনই শিমু হাতের ভাঙা বোতলটা ফেলে অজ্ঞান হয়ে পড়ে যায়। ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলে রবিন শিমুকে হাসপাতালে নিয়ে যায়। শিমুর তখনও জ্ঞান ফিরেনি। বারবার রবিনের চোখের সামনে শিমুর সে ভয়ঙ্কর পৈশাচিক চেহারাটা ভাসছে। কি হয়েছিল শিমুর? ওর কোনো ভয়ঙ্কর বিপদ নেই তো সামনে? প্রায় দুই ঘন্টা পরে ডাক্তার চেম্বারে রবিনকে ডাকে। শিমুকে আইসিইউতে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
আসবো?
ও আসুন আসুন।
কেমন আছে এখন শিমু?
কিছুটা বেটার। কি হয়েছিল বলুন তো?
আমি ঠিক জানি না, ভালোই ঘুমাচ্ছিল, হঠাৎ রাতে উঠে দেখি ও পাশে নেই। ডাইনিং এ একটা কাচের কিছু ভাঙার শব্দ পাই, সেখানে দেখি বোতলটা ভেঙে পড়ে আছে কিন্তু ও নেই। তারপর দেখি বাইরের গেটটাও খোলা, আর বাইরে গিয়ে দেখি ওর হাতে ভাঙা বোতল আর কি বিভৎসভাবে কাকে যেন মারতে চাইছে।
আপনি নিজেকে শক্ত করুন। আরো একটা খবর দিতে চাই আপনাকে।
কি, আমার শিমুর কিছু হয়েছে?
ঠিক বুঝতে পারছি না, প্রবলেমটা আপনার স্ত্রীর নাকি অন্য কিছু?
কি হয়েছে বলুন তো?
আপনার স্ত্রীর পেটে 5 মাসের সন্তান, কিন্তু ওর পেটের গ্রোথ বেড়েছে 7-8 মাসের মতো। তার থেকেও ভয়ঙ্কর বিষয়, আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে ওর পেটে বাচ্চার কোনো অস্তিত্বই পাইনি।
হোয়াট, এটা কি করে সম্ভব?
আমি জানি না, আমার 30 বছরের ডাক্তারি ক্যারিয়ারে এমন ঘটনা কখনোই পাইনি। আমি কোথাও পড়িও নি এই ব্যাপার।
কি বলছেন, এটা কি করে সম্ভব? আচ্ছা, হয়তো শিমু কনসিভই করেনি, ওর অন্য কোনো প্রবলেমও হয়েছে এমনও হতে পারে।
সেটা হওয়ারও কোনো চান্স নেই, কারণ আমরা বাচ্চার হার্টবিট পাচ্ছি, শুধু দেখতে পাচ্ছি না।
ইনভিজিবল, কি করে সম্ভব?
ব্যাপারটা আসলে ইম্প্র্যাকটিক্যাল। আপনি ওনাকে নিয়ে প্লিজ ঢাকায় যান, পারলে দেশের বাইরে। ওনার বড় কোনো ক্ষতি হবার আগে যা করার করুন, যত তাড়াতাড়ি সম্ভব।
আমি কাল রাতেই ঢাকায় নেবার ব্যবস্থা করছি।
আর ভেঙে পড়বেন না রবি সাহেব, ঈশ্বরের উপর ভরসা রাখুন। আরো একটা কথা, আপনার স্ত্রীকে এসব জানাবেন না।
ডাক্তারের সাথে কথা বলার পর রবিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে এসব ওদের সাথে? ঢাকায় ফোন করে শিমুর পরিবার আর রবিনের মাকে ঢাকায় যাওয়ার বিষয়টা জানালো। আসলে আসল প্রবলেমটা ইচ্ছে করে এড়িয়ে গেল তাদের কাছে, কি দরকার শুধু শুধু তাদের টেনশনে রাখার? কথা শেষ করে শিমুর ক্যাবিনে এলো। শিমু নার্সের সাথে হেসে হেসে কথা বলছে। কে বলবে এই মেয়ে কাল রাতেই এক ভয়াবহ চেহারা নিয়েছিল, আর তার শরীরে সে বহন করছে অশরীরী কোনো কিছুকে।
এই কি হয়েছিল আমার?
না তেমন কিছু না, অজ্ঞান হয়ে গিয়েছিলে।
আমি কতবার নার্সদের জিজ্ঞেস করলাম আমার কি হয়েছিল, কেউ বললই না। কেমন করে যেন তাকায়, খুব বাজে, আমি থাকবো না এখানে।
আমিও তাই ভাবছি, আজ রাতেই ঢাকা চলো, তোমার মা বাবার কাছে থাকলে তোমার ভালো হবে।
আমার বেবিটার কিছু হয়নি তো?
হ্যাঁ,
আমাদের বেবিটা ভালো আছে তো?
হ্যাঁ সব ঠিকঠাক।
বাসায় চলো, কাপড় চোপড় গুছিয়ে নিতে হবে, একেবারে তো ডেলিভারির পরেই আসবো।
বাসায় যাওয়ার কি দরকার, আমি তোমার ব্যাগ গুছিয়ে আনবো, তুমি এখানেই থাকো।
তোমার ব্যাগই তো আমাকে গুছাতে হয়, তুমি আমার ব্যাগ কি গোছাবে? বাসায় যাবো, আর এই হাসপাতালে থাকতে আমার একদম ভালো লাগছে না।
আচ্ছা ঠিক আছে, ডাক্তারের সাথে কথা বলি, দেখি কি বলে।
রবিন ঠিক বুঝতে পারছিল না শিমুকে আবার বাসায় নেওয়া ঠিক হবে কিনা, এখানে থাকলে সবার নজরে থাকত। ডাক্তার আবার অন্য কথা বললেন, এখন শিমুর অমতে কিছু না করাই ভালো। কাজেই ওকে নিয়ে সকাল 10টার মধ্যেই বাসায় এলো রবিন। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে যাবার জন্য তৈরি হল। শিমুকে বলল ও যেন কাপড় চোপড় গুছিয়ে একটু রেস্ট নেয়, রাতে 8টার মধ্যে ফিরবে সে, রাত 10:30 ওদের ট্রেন। আর বুয়াকে ইশারায় বলল শিমুকে দেখে রাখতে। রবিন বের হবার পর শিমু নাস্তা করে ব্যাগ গুছিয়ে নিল, ওদের বেবির জন্য কিছু নকশি কাঁথা সেলাই করেছিল, সেগুলোও ব্যাগে ভরল। তারপর গোসল সেরে একটু শোবে, এমন সময় মনে হলো রবিনের ব্যাগটাও গুছিয়ে রাখা দরকার। বেচারা রাতে আটটা এসে আবার কখন ব্যাগ গুছাবে। আবার উঠে সে ব্যাগ গুছাতে লাগলো। গুছাতে গুছাতে প্রায় বিকেল হয়ে এলো। বুয়া জানালো তার মেয়ে স্কুল থেকে ফিরেছে, তাকে খাইয়ে আবার সে চলে আসবে। সেও তাকে যেতে বলল। এই কটা দিন বুয়াটার জন্য একটু মন খারাপই লাগবে। বুয়াটা বোবা, কিন্তু ইশারায় কত কথা বলে মেয়েটা। আর শিমু ইদানিং বেশ ভালোই বুঝে ওর ইশারার কথা, তবে নিজে কিছু বোঝাতে গেলে আর পারে না। তখন শিমু লিখে দেয়, তার বুয়া নাকি ক্লাস ৫ পর্যন্ত পড়ালেখা করেছে, বেশ পড়তেও পারে সবকিছু। এসব ভাবতে ভাবতেই হঠাৎ শিমুর চোখ গেল আলমারির একেবারে নিচের ট্র্যাকে পেছনে রাখা একটা জিনিসের দিকে। টেনে বের করলো শিমু ওর মেডিকেল রিপোর্ট। শিমু বেশ অবাক হল, আজ সকালেই রবিনের কাছে এই ফাইল দেখেছে ও, কিন্তু ফাইলটা এভাবে এখানে রেখেছে কেন? শিমুর কাছ থেকে কিছু লুকাবার জন্য কি? সে তাড়াতাড়ি ফাইল খুলে রিপোর্ট পড়তে লাগলো। তারপর আল্ট্রাসোনোগ্রাফির ফটো পেপারে ওর চোখটা আটকে গেল। তারপর রিটেন রিপোর্ট দেখল। এসবের মানে কি? তার মানে তার পেটে আসলে কে? অপয়া বা অশুভ কিছু কি? যেন পেটের সন্তানটা ওর ভাবনার সুতোগুলো ধরতে পেরেছে। পেটের ভেতর প্রচন্ড নড়াচড়া শুরু করলো। সে ভীষণ পেট ব্যথা করছে শিবর, যন্ত্রণা একদম কাটতে লাগলো। সে অশুভটা বেরিয়ে আসতে চাইছে। শিমু ভাবতেই পারছে না একটা ইনভিজিবল শিশু তার পেটে, সে জন্মাতে চাইছে কেন? কি উদ্দেশ্য তার? ভালো কিছু নয় নিশ্চয়ই, কখনোই ভালো কিছু হতে পারে না। উফ, রবিনকে বড্ড দরকার ছিল এখন। শিমু উঠে ফোনটা নিতে গেল, আর তখনই সে দেখলো তার শরীর থেকে অনর্গল রক্ত ঝরছে, সমস্ত লোমকূপ দিয়ে রক্ত ঝরছে। তার পা আটকে গেল মেঝের সাথে, শুধু চিৎকার করছে সে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ নেই তখন আশেপাশে। শিমু আর ব্যথাটা নিতে পারছিল না, বুঝতে পারছিল যে আসছে সে ওকে বাঁচতে দেবে না, হয়তো রবিনকেও বাঁচতে দেবে না। এক অনাকাঙ্ক্ষিত সন্তানকে জন্ম দিতে চলেছে সে, আর তখনই সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, সে অশুভ সন্তানকে জন্ম দেবে না, কখনোই না। আর সেজন্য একটা নৃশংস কাজ করতে হবে তাকে এক্ষুনি। আর ঠিক তখনই সে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য, একজন কিশোরী ওর ঘরে ওর দিকে তাকিয়ে আছে। ও সাদা শাড়িতে রক্তের ছোপ ছোপ দাগ, পেটের কাছটা দিয়ে অনর্গল রক্ত ঝরছে। মেয়েটার পেটটা এত বড় কেন? তবে কি ও শিমুর মতে প্রেগনেন্ট? শিমু তাকে কি এর আগে কখনো দেখেছে? মুখটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে, কাল রাতে মেয়েটিকে দেখেছে সে পুকুর ঘাটে। এদিকে পেটের ভেতর অশুভটা তোল পাড় শুরু করে দিয়েছে, দেরি হয়ে যাচ্ছে, যা করার এক্ষুনি করতে হবে। অশুভ শিশুটা পেটের ভেতরে এক জান্তব চিৎকার দিয়ে উঠল। মেয়েটাও এগিয়ে আসছে আরো কাছে। শিমু ওর দিকে হাত বাড়ালো, আর মেয়েটা ওর হাতে দিল ওর বুটিকের জন্য কেনা সদ্য সেই কাঁচিটা। শিমু বুঝে গেছে ওকে কি করতে হবে, সময় হাতে খুব কম। তার শরীর ব্যথায় নিস্তেজ হয়ে আসছে, কাঁচির ধারালো দিকটা সে তাক করলো পেটের দিকে। এরপর শরীরের সমস্ত শক্তিটুকু সঞ্চয় করে কাঁচিটা চালিয়ে দিল পেটের ভেতরে। ভয়ঙ্কর একটা গল্প শুনছি আজকে কুয়াশায়। আমি শারমিন,
আর আমি অনিন্দ,
আর সাথে আছে আমাদের সব বন্ধুরা। আমার মনে হয় এই ভয়ের পরে আমার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমার পরের অংশ শুনবো, কিন্তু ছোট্ট একটা বিরতির পর তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের লিখে পাঠাবার ঠিকানা, যে কোনো মোবাইল থেকে 111। অবশ্যই মেসেজ অপশনে গিয়ে আগে এবিসি লিখবেন, যা লিখতে চাইছেন তার লেখার আগে এবং লেখার পরে নাম লিখে পাঠাতে হবে। আর আজ শামিনের ফ্যান পেজ আছে, সাথে আছে এবিসি রেডিও ফ্যান পেজ। আবারও স্বাগত কুয়াশায় সবাইকে। আমরা গল্পে যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমরা একটুখানি বলে দিই, আমরা শুরুতে দেখেছি রবিন এবং শিমু এক দম্পতি। রবিনের চাকরি সূত্রে তার বদলি হয়ে যায় রাজশাহীতে, সে রাজশাহীতে শিমুকে নিয়ে যায়। তার আগে দেখেছি শিমুর শাশুড়ির সঙ্গে শুরুতে একটা ছোটখাটো ভুল জটিলতা হয়েছিল, যাই হোক বিয়ে হয়ে যায় তাদের রাজশাহীতে। যে বাড়িটি সে পেয়েছিল, অর্থাৎ শিমুর স্বামী রবিনকে দেওয়া হয়েছিল তার অফিস থেকে, সেটা ব্রিটিশ আমলের এক জমিদার বাড়ি, পুরনো আমলের এক হিন্দু জমিদার
জমিদার বাড়ি।
যে জমিদার 47 দেশভাগের সময় ভারত চলে গিয়েছিলেন সপরিবারে, এবং তার তিন মেয়ে ছিল। তিন মেয়ের মধ্যে একটি মেয়ে
আসলে
পাগল হয়ে
যায়, অপ্রকৃতস্থ হয়ে পড়েছিল কোন একটা কারণ।
সে কারণটা আমরা জানি না, পরের কাহিনী প্রসঙ্গে আসবে কিনা। এবং সেখানে গিয়ে শিমু জানতে পারে যে সে মা হতে চলেছে, এবং স্বাভাবিকভাবে খুবই খুশি। এবং রাজশাহীতে পা দেবার পর থেকেই একের পর এক অঘটন ঘটতে থাকে। শুরুতে গাড়ি পাংচার হয়ে গেল, তারপরে সে বাড়িতে গিয়ে রাতের বেলা শিবু খাটের উপর রক্ত দেখতে পায়, নানা কিছু দেখতে পায় এবং
চিৎকার শুনে।
এবং পরে যখন ডাক্তার দেখানো হলো তাকে, ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম করে বললেন, অদ্ভুত এক খবর দিল যে তার পেটের বাচ্চার যে অস্তিত্ব আছে সেটা টের পাওয়া যাচ্ছে, কিন্তু বাচ্চাটাকে দেখা যাচ্ছে না। এটা খুব অদ্ভুত একটা বিষয়। সে বলল খুব দ্রুত যাতে তাকে দেশের বাইরে বা বড় কোন ডাক্তারকে দেখাতে নিয়ে যাওয়া হয়, দরকার হলে ঢাকাতে, এবং খুব ইমিডিয়েটলি। এবং সে রাতেই তার শিমু চিৎকার দিয়ে উঠে বসে
এবং পরবর্তীতে সে বাইরে দৌড়ে যায় এবং একটা দুর্ঘটনা ঘটা দিকে যায়, পরে গিয়ে তাকে হসপিটালে ভর্তি করা।
শেষমেশ আমরা যেটা দেখলাম, আমরা ঠিক বুঝতে পারিনি, আমরা এখন ঘটনাটা শুনে বুঝতে পারবো যে সেই রাতে শিমু ওই একটা কিশোরী মেয়েকে দেখেছিল, যে মেয়েটি কিনা শিমুর মতো অন্তঃসত্ত্বা, এবং তারও পেটের একটা আঘাতের চিহ্ন বা পেট থেকে রক্ত পড়ছে এবং তার দিকে তাকিয়েছে। মেয়েটা কে, কোত্থেকে এসছে কিছুই জানা যায় না, কিন্তু শিমু একটা খুব বিভৎস একটা ঘটনা ঘটায়, নৃশংস একটা ঘটনা ঘটায়, একটা সিদ্ধান্ত নেয় সে, কারণ তার মনে হচ্ছে তার পেটে যে সন্তানটি আছে সেটা তাদেরকে বাঁচতে দেবে না, এবং সেটা অশুভ কিছু একটা। তাহলে পরের অংশে শুনবো বন্ধুরা, এখন কি হচ্ছে সেখানে। এই ফাঁকে বলে রাখি, যারা আমাদেরকে লিখে পাঠাতে চাও আজকের গল্প সংক্রান্ত হতে পারে বা কুয়াশার যে কোনো কথা হতে পারে, 111 যে কোনো মোবাইল থেকে, আর এবিসি রেডিওর ফ্যান পেজ এবং আজ শর্মিনের ফ্যান পেজের সঙ্গে আছি আমি শর্মিন,
আর আমি অনিন্দ,
আর শুনছি এবিসি রেডিও 89.2। রবিন আবার রাজশাহী সেই বাসায় এসেছে ওদের জিনিসপত্র নিতে। রবিনকে তার অফিস আবার ঢাকায় ট্রান্সফার করেছে। দারোয়ান আর কামালকে বলে দিয়েছে কিভাবে মালগুলো গাড়িতে তুলবে। রবিন এসে পুকুর পাটনায় দাঁড়াল, পুকুরটায় বেশ হাপলা ফুটেছে। পেছনে হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে চমকে উঠল সে, তাকিয়ে দেখল তাদের শিবুয়া।
কি খবর, ভালো আছো? এটা কি, কিসের খাম এটা? কি কি আবার বলো। বুয়া ঠিক আছে, আমি দেখবো, বড় তুমি যাও, আমি একটু একা থাকতে চাই।
বুয়া আবার কি যেন বলতে বলতে চলে যায়। রবিন খামটার দিকে তাকায়, বেশ গোটা গোটা অক্ষরে লেখা শিমুর নাম। আবারও শিমুর সেই বিভৎস মৃত্যুর কথা মনে পড়ছে ওর। চিঠিটা শার্টের পকেটে রেখে দেয় সে। দুই মাস পর শুক্রবার, রবিন কোন শার্ট ধুতে হবে তা বাছাই করছিল, হুট করেই হাতে একটা মোটা কিছু লাগলো। বের করে দেখলো সেই চিঠি যেটা বুয়া দিয়েছিল। খামটা ছিঁড়ে রবিন চিঠিটা পড়তে শুরু করল, আর জানতে লাগলো একটি ফুটফুটে মেয়ের অবিশ্বাস্য, কদর্য, ভয়াবহ এক কাহিনীর কথা। তখন সময় 1947 সাল, দেশভাগের সময়। হিন্দু মুসলিমরা কেউ কাকে বিশ্বাস করতে পারছে না। এদেশে বসবাসকারী হিন্দুরা তখন জানের ভয়ে সম্ভ্রম হারানোর ভয় ভারতে চলে যেতে শুরু করেছে। নওদাপাড়ায় রবীন দেশের বাসার জায়গায় আগে যে বাড়ি ছিল সেটা ছিল জোদ্দার নারায়ণ চৌধুরীর বাড়ি। নারায়ণ চৌধুরীর তিন মেয়ে। এই এলাকার বেশিরভাগ জমি ছিল তার অধীনে। শোনা যায় নারায়ণ চৌধুরীর সব আত্মীয় ভারতে গেলেও তিনি কিছুতেই ভারতে যেতে চাননি, তার নিজের দেশ ছেড়ে। আর সেজন্যই তাকে পোহাতে হয় চরম ভোগান্তি। বড় মেয়ে শিবানীর বয়স তখন সবে ১৩ বছর। পাশের এলাকার একটি স্কুলে পড়ত। গ্রামের সেই সময়ের মুসলমান এবং লোভী কিছু লোকের কুদৃষ্টি পড়ে শিবানীর উপর। নারায়ণ চৌধুরী এলাকার লোকদের এরকম মতলব টের পেয়ে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দেন বেশ কিছুদিনের জন্য। তখন ছিল বর্ষাকাল, এক রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। মাঝরাতে সেই সম্পদলোভী নরপশুরা হানা দেয় নারায়ণ চৌধুরীর বাড়িতে। এভাবে তার গ্রামের চেনা মানুষরা তার ক্ষতি করবে নারায়ণ চৌধুরী ভাবতেও পারেননি সে কথা। তিন মেয়েকে লুকিয়ে রাখেন তিনি ভাড়ার ঘরে। মেয়েদেরকে বারবার বলে দেন একটু শব্দটি যেন না করে, বাইরে যাই হোক না কেন। তারপর দরজা খুলে দেন সেই পশুদের। ওরা এসে বাড়ি ঘর লুটপাট করে মেয়েদের খোঁজ করে। মেয়েরা মাসির বাড়ি বেড়াতে গেছে শুনে নরপশুরা নারায়ণের স্ত্রী প্রতিমার উপর হামলে করে। নারায়ণ বাধা দিতে এলে তাকে রামদা দিয়ে কুপিয়ে মারে। আর ঝড় বৃষ্টির মাঝে প্রতিবেশীরা তাদের চিৎকারও শুনতে পেল না। ওইদিকে ছোট দুই বোনের কান চেপে ধরে শিবানী ভগবানের নাম নিতে থাকে, কিন্তু কোনো ভগবানই আসে না ওদের বাবা মাকে বাঁচাতে। নারায়ণের স্ত্রীর সম্ভ্রম নষ্ট করে ওরা এরপর উল্লাসে মাতে। প্রতিমা চিৎকার করতে থাকে। শিবানী আস্তে করে ভাড়ার ঘর থেকে বেরিয়ে দুই বোনকে নিয়ে পেছনের দরজায় যায়। দুই বোনকে পার করে দেবার পর সে আর মা চিৎকার শুনতে পারে না। তার ভয় লাগে, তাহলে কি মাও মরে গেল? এতক্ষণ যারা চিৎকার করে উল্লাস করছিল তাদেরও আওয়াজ থেমে যায়। তখন শিবানী ভাবল ওরা বোধহয় তাহলে চলে গেছে। মাকে বাঁচানোর জন্য আবার সে ভেতরের বাড়িতে আসে। আর ক্ষতিটা হয় ঠিক তখন। দশ ১২ জন মিলে সে ১৩ বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে হোলি খেলায় মেতে ওঠে। প্রতিমা অনেক আগেই সেন্সলেস হয়ে গিয়েছিল, তাই এই ছোট্ট মেয়েটাকে বাঁচানোর জন্য কোনো মানুষই আর অবশিষ্ট রইল না। ওরা সারা রাত ধরে পালা করে শিবানীর উপর পাশবিক নির্যাতন চালায়। অত ছোট মেয়ে সেটার ধকল নিতে পারে না, নিতে পারার কথাও না, তাই আধ মরা হয়ে পড়ে থাকলো সে সকাল পর্যন্ত। পরদিন শিবানীর দুই ছোট বোন প্রতিবেশীদের সাথে নিয়ে সে বাড়িতে আবার আসে। এর মধ্যে নারায়ণের কিছু দুঃসম্পর্কের আত্মীয় এসে পড়ে। বাড়িতে ঢুকে তারা দেখে নিবারণ অনেক আগেই মারা গেছে। প্রতিমা অজ্ঞান অবস্থা, আর শিবানী বেঁচে আছে নাকি মরে গেছে বোঝা যাচ্ছে না। ওদেরকে প্রতিবেশীরা মিলে কবিরাজের কাছে নিয়ে যায়। মা দিন সাতেক পর সুস্থ হয়ে যায়, কিন্তু শিবানী তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শারীরিক অসুস্থতা কাটিয়ে বাড়িতে আসার পর আত্মীয় স্বজন সবাই পরামর্শ দেয় প্রতিমাকে মেয়েদের নিয়ে ভারতে চলে যাওয়ার জন্য। তখন দেখা দেয় আরেক বিপদ, শিবানী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। একে তো পাগল, তার উপর জারদ সন্তান পেটে। প্রতিমা আর এই মেয়ের জন্য নিজের অন্য দুই মেয়ের সর্বনাশ করতে চাইলেন না। মেয়েদের নিয়ে ভারতে চলে যাওয়ার প্ল্যান করলেন, কিন্তু বাদ সাধল আবার সে শিবানী। কিছুতেই সে কোথাও যাবে না, এমনকি কাছে কেউ গেলে তেড়ে আসে মারতে, খামচি দিতে। শেষে এক মুসলিম পরিবার, তাদের বেশ ভালো প্রতিবেশী, তাকে পরামর্শ দেয় দুই মেয়েকে নিয়ে চলে যেতে। শিবানীকে তারাই দেখে শুনে রাখবেন, আর বাচ্চাটা হয়ে গেলে সেটাকে কোনো এতিমখানায় দিয়ে তিনি যেমন করেই হোক শিবানীকে পাঠিয়ে দেবেন তাদের কাছে ভারতে। এছাড়া আর প্রতিমার অন্য কিছু করারও ছিল না, তাই তিনি রাজি হয়ে গেলেন। শিবানী এই বাড়িতে থাকল একা। তিন বেলা এসে সেই মুসলিম প্রতিবেশী তাকে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়। এক মাঝরাতে আবারও প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। শিবানী সারা বাড়ি দৌড়তে থাকে আর আতঙ্কে মা বাবা বলে চিৎকার করে ডাকতে থাকে।
বাবা
লক্ষ্য করে তার পেট অনেক বড়, সে কিছুই বুঝতে পারে না কি করে হলো, তার তো বিয়ে হয়নি। আর তখনই তার মনে পড়ে গেল সে ভয়াল রাতের কথা, আর তখন তার সামনে সব পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, তার মানসিক ভারসাম্য ফিরে আসলো, আর সাথে সাথে তার নিজের শরীরের প্রতি তার প্রচণ্ড ঘৃণা জন্মাল। অনাগত এক শিশুর অস্তিত্বকে সে কিছুতেই মেনে নিতে পারলো না, সেই সন্তানকে পৃথিবীতে কিছুতেই আনবে না। তাই তার মাথায় এলো এক ভয়াবহ দুঃসংস কাজের কথা। তারপর সারা বাড়ি খুঁজে একটু ভোটা দা পেল সে বাড়ি, তারপর সে দা দিয়ে নিজের পেট কেটে ফেলল সে, আর বের করে আনলো নিষ্পাপ অপরিপক্ক অনাগত শিশুটিকে। তারপর সে ভোটা দা দিয়ে যতক্ষণ পর্যন্ত জীবন থাকে নৃশংসভাবে খুঁপিয়ে শিশুটিকে মেরে ফেলল, যেন সে প্রতিশোধ নিচ্ছে সেই নরপশুদের উপর যারা তার এই সর্বনাশ করেছিল। পরদিন সকালে এলাকার প্রতিবেশীরা এসে এমন বিভৎস অবস্থায় শিবানী এবং তার পেটের অপরিপক্ক শিশুটির লাশ দেখে। এরকম বিভৎস মৃত্যু এলাকার মানুষ এর আগে কখনোই দেখেনি। এলাকার হিন্দু যারা ছিলেন তারা এই লাশ দুটিকে দাহ করতে রাজি হলেন না, তাই প্রতিবেশীরা শিবানী আর তার কন্যাকে এই বাড়ির উঠোনেই পুঁতে ফেলল। আর এর পর থেকেই এক অদ্ভুত ব্যাপার ঘটতে থাকলো সেখানে। এই বাড়িটি পরিত্যক্ত থাকায় অনেকেই দখল নিতে আসে, কিন্তু যারা আসে তারা সবাই মাঝরাতে শিবানীর হাহাকার আর এক বুক ফাটা কান্নার শব্দ শুনে ভয় পেয়ে পালিয়ে যায়। বাড়িটা পরিত্যক্তই পড়ে থাকে আবারও। তারপর সরকারের হাতে যায়। সরকার ভূমি অফিস হিসেবে কাজে লাগিয়েছিল বাড়িটাকে, সেখানেও সমস্যা শুরু হল। কোনো নাইট গার্ড রাতে পাহারা দিত না, ফলে ভূমি অফিস থেকে কাগজ দলিল সব হাপিস হতে থাকলো। তারপর রবিনের কোম্পানি এই বাড়ি সহ আশেপাশের 20 একর জমি কিনে নেয়। এই বাড়িটা নিয়ে এমন কাহিনী রবিনের অফিসও জানে। সবাই ভেবেছে এটা বাড়ির প্রবলেম হয়তো, তাই বাড়িটা ভেঙে আবার নতুন করে বানানো হয়, কিন্তু তাতেও রেহাই হল না। এই বাড়িতে শিমুরা থাকা অবস্থায় বুয়া বেশ কয়েকবার একটি কিশোরী মেয়েকে দেখেছে। বুয়ার মনে হয়েছে সেটাই শিবানী, সেই হয়তো শিমুকে এভাবে মেরেছে। চিঠিটা শেষ করে রবিন হতভম্ব হয়ে যায়। এ কি করে সম্ভব, ভূত প্রেতে রবিন বিশ্বাস করে না। সে শিবানীর আত্মাই যদি শিমুর ক্ষতি করবে তাহলে শিমুর পেটে এমন অস্বাভাবিক সন্তানটি কে, রবিন জানে না। প্রায় 3 বছর হয়ে গেল শিমু চলে গেছে, রবিনের জীবনটা এখন অনেকটাই স্বাভাবিক। কি ভেবে মনে হলো আজ ছুটির দিন, ক্লাইমেট চেঞ্জের উপর একটা সেমিনার আছে, আলোচক প্রফেসর মানুষটিও বেশ মজার, সেখানে বিকেলটা কাটাবে ভাবল। সেমিনার শেষ হতে হতে রাত 8টা। বেশ ভালোই লেগেছে রবিনের, একটা কথা তো চমৎকার লেগেছে, প্রকৃতিকে কখনো বাধাগ্রস্ত করো না, তাতে প্রকৃতির ক্রোধ জমে যায়, তখন আরো হিতে বিপরীত হয়, লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। আর তখনই মনে পড়ল শিমুর পেটের শিশুটি আসলে কে। অবিশ্বাস্য, এ হলো সেই শিশু যাকে শিবানী জন্ম দিতে চায়নি বলে পেটে থাকাকালীন অবস্থায় মেরে ফেলেছিল সে। শিবানীর উপর এমন কিছু পশুবৃত্তির মানুষ অত্যাচার করেছে, তাই শিবানীর গর্ভে জন্ম নিয়েছে এক অনাকাঙ্ক্ষিত সন্তান, কিন্তু সেই সন্তানটির তো কোনো দোষ ছিল না। পৃথিবীর চিরাচরিত নিয়ম সন্তান জন্মাবার। এখানে সন্তানটি বৈধ নাকি অবৈধ, কাঙ্ক্ষিত নাকি অনাকাঙ্ক্ষিত, তা প্রকৃতি দেখে না। শিবানী নরপশুদের উপর প্রতিশোধ নিয়েছে শিশুটিকে কুপিয়ে মেরে, অথচ শিশুটি ছিল নিষ্পাপ, অন্য যে কোনো কাঙ্ক্ষিত শিশুর মতোই। তার প্রতি মানুষের এমন অন্যায় প্রকৃতি মেনে নেয়নি, তাই শিশুটি আবারও জন্মাতে চেয়েছে। সে বুঝতেই পারেনি এত বছর পর তার এভাবে আসা কেউ অ্যাকসেপ্ট করবে, তাই শিমুও শিবানীর মতো একই কাজ করেছে। মা হয়ে শিবানীর জন্য এমন নৃশংস কাজ করা সহজ হলেও শিমুর জন্য ছিল না। একজন মার তার সন্তানের প্রতি যতটা আবেগ থাকা দরকার, তার সবটুকুই ছিল শিমুর মধ্যে। শিমু অনেক কষ্ট নিয়ে নিজেকে আর তার পেটের ইনভিজিবল বাচ্চাটাকে মেরেছে। শিমুর এই কষ্টের কথা ভেবেও কি সে অনাকাঙ্ক্ষিত সন্তানটি বারবার পৃথিবীতে আসার বাসনা বাদ দেবে না? দেয়া তো উচিত, নইলে তো আবারও প্রকৃতির নিয়ম ভেঙে যাবে। শুনলাম আমরা প্রকৃতির নিয়ম ভাঙতে চাইলে কত বড় অঘটন ঘটতে পারে, জীবনে নেমে আসতে পারে চরম দুর্যোগের একটা দিন বা ভয়ঙ্কর কোনো কিছু। এই ছিল
জীবনের ঘটনা,
আজকের ঘটনা কুয়াশার। খুবই মর্মান্তিক লিখেছেন তানজির খান, রামপুরা থেকে লিখেছে, আমি কান্না একদম সহ্য করতে পারি না, আমিও না। আর কোনাপাড়া থেকে লিখেছে জুবাই, লিখেছে আমি খুব ভয় পাই, একটু পরপর বিরতি নিও তাহলে ভয় কম পাব। রাব্বি লিখেছে ভয়াবহ গল্প, অসম। শাকিল লিখেছে ঢাকা থেকে, শামিন আপু অনেক ভয় পেয়েছি কিন্তু লাস্টের কাহিনীটি দিয়ে কাঁদিয়ে দিলে। ঢাকা মিরপুর থেকে, মিরপুর বারো থেকে লিখেছে কালা পানি, লিখেছে পারভেজ ভাইয়া গল্পটা অনেক ভালো, ভয় লাগছিল। পারভেজ ভাইয়া কে? আচ্ছা, রিজভী লিখেছে চিটং থেকে যে দুই রঙিন মানুষ, হাই দুই রঙিন মানুষ, আপু আজ আমরা চারজন তোমাদের শুনছি, আমি, শাহজাহান, শাওন এবং সুমনা, তাই ভয় পাইনি, কাহিনীটা খুবই মর্মান্তিক। আর আজকের গল্পটা অনেক সুন্দর, আই লাইক কুয়াশা, নাম পাঠাইনি। আর নূর হোসেন লিখেছে মতিঝিল থেকে, শ্যামিন আপু কেমন আছেন? আমি আচ্ছা, আমি আপনার প্রেম রোগ শুনি কিন্তু আমি যখন ফোন দিই তখন বুঝলাম না বাকিটা কি। রেডিও সজীব লিখেছে তিতুমির কলেজ থেকে, আজকের কুয়াশাটা এক্সেপশনাল, শ্যামিন তোমার ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ শ্যামিন, থ্যাংক ইউ এবিসি। শ্যামিন আপু আই লাভ ইউ, কুয়াশা আই লাভ কুয়াশা। মামুন রুবেল লিখেছেন প্লিজ শ্যামিন আপু অনিন্দ্যদার কে বলবেন আমার ভয় করছে, ভয়ে আমার শরীর কাঁপছে, জাহাঙ্গীর কয়রা খুলনা থেকে, অরিন্দ যাও সেভ করো খুলনার বন্ধুটিকে, তোমাকে দেখে সে সাহস পাচ্ছে আর কি, মানে তুমি হয়তো গেলে সে ভয় পাবেন আর কি। শারমিন আপি আমি প্রথম লাইনটা শুনলাম না, প্রথম লাইনটা মানে প্রথম অংশ হয়তো শুনে নাই, প্রথম লাইন তো কি ছিল আমার নিজেরও মনে নেই। আর আমি সাইফুল, আমি বলতে চাই সেই রকম গল্প কেন কেন দেন, আমি ভয় পাইছি। ইব্রাহিম ফ্রম বাড়িধারা ডিএইচএস থেকে লিখেছে ইটস এ ভেরি ভেরি হরর স্টোরি, প্লিজ শ্যামিন আপু। আচ্ছা আবারও সেই তোমার এস এম এস, তুমি থাকলে ভয় পাবেন, আচ্ছা একই বারবার এসছে। মিনফা লিখেছে গল্পটা একটু হরেবল ছিল, আমি খুব এনজয় করেছি কারণ আজকে আমি খুব খুশি, প্লিজ শ্যামিন আপু, আবার ওই একই। পৌলুমি লিখেছে শ্যামিন আপু আমি কুয়াশাতে গল্পের ক্যারেক্টার হিসেবে কণ্ঠ দিতে চাই, হাউ ক্যান আই কন্ট্যাক্ট? আচ্ছা ওয়াই নট, একটা কন্ট্যাক্ট নাম্বার দুটো আছে, একটা হচ্ছে কুয়াশা এফ এম @gmail.com, এইখানে তুমি ইমেল করে লিখে পাঠাতে পারো তোমার ফোন নাম্বার। আর আর যে শারমিনের যে ফ্যান পেজ আছে সেখানে ইনবক্সে তোমার নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা পাঠাও, আমি যোগাযোগ করবো। অথবা তুমি সশরীরে দেখা করতে পারো, আমাদের ঠিকানা হচ্ছে সশরীরে দেখাও করতে পারো, অন্যদেরও বলছি যারা গল্প লিখে পাঠাতে চান ওই ইমেল অ্যাড্রেসটা পাঠাবেন, অথবা আমাদের ঢাকা ট্রেড সেন্টার 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর এবিসি রেডিও কারওয়ান বাজার ঢাকা এই ঠিকানায় পাঠাতে হবে। ভেরি ডেঞ্জারাস বাট ইলিউশন স্টোরি, থ্যাংকস এবিসি রায়হান। আচ্ছা আর লিখেছে আপু আমি আমার জিএফ সহ কুয়াশা শুনে শুনছি খুব ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি দুজন, আমি কখনো কুয়াশা শুনে ভয় পাইনি, আজকে পেয়েছি। আচ্ছা হৃদয় কুমিল্লা থেকে লিখে পাঠিয়েছে। আর সালমা লিখিতে খুবই ভয় লাগছে আজকের গল্প শুনে। আমার খুবই ভয় লাগছে, আবারও খুব ভালো লাগছে কুয়াশা শুনে। আজকের গল্পটা ভালো লেগেছে। সেলিম লিখেছে ফতুল্লা থেকে। আচ্ছা তুমি একটু পড়ো তো এবিসি ফ্যান পেজে।
এবিসি ফ্যান পেজে অনেকে লিখেছেন, এর মধ্যে নুসরাত জাহান অনামিকা লিখেছেন ভয় করছে। আরিফ খান, আজকের কুয়াশার ঘটনা একেবারে কুয়াশার মতোই ঘন। রোজি মিমি উনি লিখেছেন শুনছি বাট ভয়ও পাচ্ছি ভালো লাগছে। আরিফ খান লিখেছেন আজকের ঘটনাটা এটা মনে রিপিট করেছেন উনি। হাসান মুরাদ, আই লাভ কুয়াশা, থ্যাংকস এভরিওয়ান কুয়াশা মেম্বার অ্যান্ড স্পেশাল আর জে শারমিন অনিন্দ ভাইয়া, থ্যাংকস হাসানকে। এছাড়া রাসেল লিখেছেন ভালো লাগছে আজকের কুয়াশা শারমিন আপু। রাইদুল ইসলাম, আজকে অনেক ভয় করছে, এরকম ভয় আমি কখনো পাইনি। ইশতি হোসাইন লিখেছেন আপু আপনাকে তো আমি এখন থেকে দেখতে পাচ্ছি, আমার ভয় দেখে আপনার ভয় দেখে আমারও ভয় করছে। সুজন খান, আপু কি জানি কি হবে, আমি তো কিছুই ভাবতে পারছি না। তুষার লিখেছেন আপু এটা কি ভূত, উনি প্রশ্ন করে বসেছেন। এখন তো জেনে গেছে। এছাড়া অনেক এমন কিছু শব্দ লিখেছে যে রবিন টেনশন লেন না, এটা লিখেছেন চিস্তি। ইসমাইল হোসাইন লিখেছেন আপু আমার দাদা বলেছে তার মিরর আগে মরার আগ পর্যন্ত এবিসি রেডিও শুনতে।
আচ্ছা আমি একটু এবার আমি আরজি শামিরের ফ্যান পেজে যেগুলো এসছে সেটা পড়ছি। আবু হানিফ লিখেছে ভয়ে ভয় স্পেলিং এর রং কি ভয় দেখায় বা এনিওয়েজ স্টোরিটা অসম ছিল, আমি ঠিক বুঝতে পারিনি কি লিখেছে এটা। টাগে থেকে যে খুবই মিষ্টি মিস্ট্রি হবে নাকি, যে ভয় লাগছে তিনজনে শুনছি আমি আপু ও ভাবি স্টোরিটা অসম ছিল। আর লিখেছে আচ্ছা আপু ঘটনাটা কি সত্যি নাকি, আমি জানি এটা আমাদের যে লিখেছেন তাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা যাই হোক আমি এই ফাঁকে জানিয়ে দিচ্ছি এটি কাজের খবর, কিন্তু তার আগে জানাবো আজকে কুয়াশায় যারা অভিনয় করেছে তাদের নাম এবং আজকে স্ক্রিপ্ট যে তৈরি করেছেন। আজকে স্ক্রিপ্ট এবং গল্প হচ্ছে দুটোই হচ্ছে সাকিব ফারজানার, সাউন্ডে ছিলেন খালি যথারীতি, আর অভিনয় করেছেন সুমন, কুমকুম, কাফি, সাকি, সাফরিন ও মঞ্জু এবং পুরো কুয়াশায় টিমকে এবং এদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি। আর এই ফাঁকে জানিয়ে দিচ্ছি যে আমার প্রায় সময় এনে অনেক সময় দেখতে ইচ্ছে করে যে আমি কখনো দেখিনি যে ইলিশ মাছ ধরলে কি হয়, কারণ আমরা শুনেছি কয়েক সেকেন্ডের মধ্যে ইলিশ মাছ মারা যায়, একদম টাটকা ইলিশ মাছ ধরলে কিরকম। কিছুদিন আগে আমার এক বন্ধু মাওয়া গিয়েছিল, সেখান থেকে ভিডিও কলে আমাকে একদম জীবন্ত ইলিশ মাছ দেখিয়ে দেয়, একদম দারুণ একটা আইডিয়া ছিল আমার মনে হয়। এতে চরম একটা সারপ্রাইজ আর কিছুই হতে পারে না। তো জানেন তো ভিডিও কলের জন্য 3G কভারেজ ভুক্ত এলাকায় শুধু একটি ভিডিও কল এনেবল হ্যান্ডসেটই যথেষ্ট, প্রতি 10 সেকেন্ড মাত্র 20 পয়সা। আরো বিস্তারিত যাতে ভিজিট করুন www.graminphone.com এই ঠিকানায়। আর আমরা আর কয় মিনিট সময় পাচ্ছি, আমরা বোধহয় কিছু সময় পাচ্ছি আরো, মানে একটা ব্রেকে যাবার আগে তো আমি একটুখানি পড়ে দিচ্ছি। আচ্ছা ব্রেকে যাচ্ছি আমরা এখন বিরতির মধ্যে হাতে সময়ে না বেঁকে যাচ্ছি না আমরা এখন।
শারমিন তুমি ফ্যান পেজে মনে কিছু পড়তে চেয়েছিলে?
আচ্ছা আমি আসলে খুব ভয় পেয়েছি আজকে, আমার মনে হচ্ছে আমি বেঁকে যাচ্ছি, আমি বাড়িতে চলে যাবো খুব তাড়াতাড়ি, কারণ অনেকেই খুব ভয় পেয়েছেন আমাকে, অনেকে আমি সেটাই পড়ছিলাম যে অনেকে লিখে পাঠিয়েছে খুবই ভয় লাগছে আপু এটা কি শোনালা। তো ঠিক আছে একটা ছোট্ট বিরতি নেবো, তারপর ফিরে এসে বাকিদের SMS পড়ছি। সঙ্গেই থাকবেন, সঙ্গে আছি শারমিন
আর আমি অনিন্দ,
আর চলছে কুয়াশা এবিসি রেডিও FM 89.2 তে। চলছে কুয়াশা এবিসি রেডিও FM 89.2 এর সাথে আছে আমি শারমিন
আর আমি অনিন্দ,
আর আছে অনেক বন্ধু লিখে পাঠিয়েছে আজকে কুয়াশা আজ বেশি ঘনীভূত হয়েছে। শারমিন আপু লিখেছে হাসান রাজ, আই লাভ কুয়াশা, আই লাভ শারমিন আপু লিখেছে নয়ন ঈশ্বরদী থেকে, নয়ন ঈশ্বরদী বোধহয় নামই তার আইডিটাই হচ্ছে তাই। তরিকুল বাসা শাউন লিখেছে হোয়াট আ স্টোরি আপু, কুয়াশা কুয়াশাতে মার্ডার স্টোরি চাই। আদনান বুলবুল বরণ হয়ে যাবে এনি টাইম, হয় তো মার্ডার স্টোরি গত সপ্তাহে তো তাই ছিল। আর ইমন ইমতু লিখেছে আপু অসম স্টোরি ছিল, খুব ভয় পেয়েছি বাট তোমার আর ভাইয়ার ভয়েস শুনে একটু ইজি হয়েছে, থ্যাংকস বোথ অফ ইউ অ্যান্ড কুয়াশা টিম স্পেশালি সাকি আপুকে। আর আবু জাফর লিখেছে এখন কি হবে আমার তো ভয় লাগেনি, ভালো হবে তোমার রাতে ভালো ঘুম হবে আর কি হবে এখন। আই লাভ ইউ এবিসি লাভ 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 লিখেছে এমডি সজল খান। শান্তু হাসান লিখেছে খুবই ভালো লেগেছে। আর শানজিম মাহমুদ আরাফাত লিখেছে কি হচ্ছে ভাইয়ারা, আচ্ছা লাইক প্লিজ, কি লিখেছে বুঝলাম না, আজ জীবন লিখেছে এটা। আর মোহাম্মদ ইউসুফ লিখেছে আজকে কুয়াশা শুনে অনেক ভয় পেয়েছি শারমিন আপু, আপু অসম হয়েছে, এটা লিখে পাঠিয়েছে ডেথ রেসার সাজাও। শহীদুল ইসলাম আদিত লিখেছে মানডেতে খুবই খুব ভালো কাটে বিকজ কুয়াশা শুনতে পারি, তাই কুয়াশা অলওয়েজ বেস্ট, থ্যাংকস আপিয়ান ভাইয়া। মোহাম্মদ ইউসুফ লিখেছে আজকের কুয়াশা শুনে অনেক ভয় পেয়েছি শর্মিন আপু, আই লাভ এবিসি আর স্টোরি, লিখেছে ওই সজল খান আবারও। রুবেল মাতব বলেছে এখনই শেষ করো না, আমি রুবেল মাতব। আরেকটা গল্প আছে নাকি আপু নিঝুম রাতের তারা? হ্যাঁ, সারা রাত ধরে গল্পই চলতে থাকবে শুধু, আমাদের তো আর ঘুম নেই কাজ নেই। হৃদয় ভেজা লিখেছে ভয় পেয়েছি বাট সাহস করে শুনছি। আর হাবিবুল ইসলাম ইমন লিখেছে যে অস্ট্রেলিয়া হরর স্টোরি। আর ফরহাদ নাকভি লিখেছে আপু আমি এই মাত্র কানে হেডফোন দিলাম, আই মিসড ইওর শো। খুব ভালো লাগছে আজকে, গত কিছুদিনের তুলনায় বেস্ট ক্রেজি। এটা প্রতি সপ্তাহে শুনি যে আগেরটার তুলনায় এবার একটা ভালো হয়েছে, মানে প্রতি সপ্তাহে ভালোর থেকে ভালোর দিকে যাচ্ছে আর কি। শহীদুর রহমান লিখেছে ভালো লাগলো, আজ কি আরো কোন গল্প আছে? আর আই লাভ শামিন আপু, আই লাভ কুয়াশা। হাসান রানা লিখেছেন, নুসরাত জাহান অনামিকে লিখেছে আপনি তুমি যদি বলো এত ভয় পেয়েছো তাহলে আমাদের কি অবস্থা হবে। আর কমলেশ চন্দ্র দে লিখেছে রিয়েলি ট্র্যাজিক অ্যান্ড প্যাথেটিক, হেট দিস অ্যানিমাল লাইক হিউম্যান অফ দেয়ার ক্রুয়েলটি। এম ডি রাসেল লিখেছে শামিন, আচ্ছা আজকে যতটুকু ছিল তখন ততটুকুই শেষ হয়েছে গল্পে, একদম এরকম গল্পে একটা নির্দিষ্ট শেষ সময় তো শেষ করতে পারবো না, এটা তো আমরা লাইভ করি না, এটা অ্যাজ লাইভ হয়, আগে রেকর্ড করা থাকে অভিনয়ের অংশ করা থাকে, সেক্ষেত্রে কোনদিন হয়তো একটু বড় হবে দীর্ঘ হবে, কোনদিন হয়তো একটু ছোট হবে, এটা খুব স্বাভাবিক। আর আপু কুয়াশা কিভাবে ডাউনলোড করব, ফেসবুক থেকে কি ডাউনলোড করা যাবে? ফেসবুকে যদি আমরা লিঙ্কটা পাঠাই তখন তুমি সেখান থেকে ডাউনলোড করতে পারো, আদারওয়াইজ তোমাকে যেটা করতে হবে এবিসি রেডিও বিডি ডট এফ এম এ গিয়ে লগ ইন করতে হবে, সেখান থেকে সংগ্রহশালা নামে এক জায়গায় লেখা আছে, সেখানে তুমি ক্লিক করলে সেখানে গিয়ে তুমি সংগ্রহশালায় আমাদের এবিসি যত আয়োজন আছে সব পাবে, কুয়াশার সব এপিসোড সেখানে রাখা আছে। আর নাইস লাগছে লিখেছে রাহাত সরকার, আজকের গল্পটা অন্যরকম ছিল, রেখেছে রোদেলা রুবাইয়াত। সাইফুল ইসলাম চিটাগং থেকে শামির আপু গল্পটা শুনে আমার খুব ভয় লেগেছে। আর অনিন্দু তুমি কি পড়বে ওখান থেকে কিছু?
হ্যাঁ, এখানে অনেকে কমেন্ট দিয়েছেন। মন্থন মাসুদ উনি লিখেছেন প্রায় দুই মাস পর শুনছি কুয়াশা, তাও বারোটা বারো থেকে, ভাবতেই পাইনি এরকম গল্প হবে, তা কোনো মন্তব্য নিয়ে অবাকিত হলাম। নিশাত রিমন লিখেছেন অনেক ভয় লাগছে, আরিফ খান আজকের কুয়াশার ঘটনাটা খুব বেশি অস্বাভাবিক। নেশান লিখেছেন এটা কিভাবে সম্ভব বাট অনেক ভালো লাগলো।
ফরিদ আলম লিখেছে ভেরি ভেরি নাইস কুয়াশা, বাট কুয়াশা শুনলে ভালো, কুয়াশা শুনে ভালো আপু, তোমার ভয়েসটা অসম নাইস, খুব অসংলগ্ন লেখা, খাপছাড়া খাপছাড়া, আমি নিজে বুঝতে পেরেছি, আমি জানি না শুনে কেউ কিছু বুঝতে পারলো কিনা। হাসান রাজ লিখেছে ভয় কাকে বলে তা আজ কুয়াশায় বুঝলাম, একদম সঠিক। মাসুদ পারভেজ সজীব লিখেছে অনেক অনেক নাইস ভেরি ভেরি হরর স্টোরি। আর সঞ্জিদা আক্তার লাবণ্য লিখেছে অসম একটা গল্প, দারুণ উপভোগ করেছি। জোনাকি পোকা লিখেছে স্টোরিটা খুব হরর বাট এটা ওইসব মানুষদের জন্য লজ্জার যারা কিনা ঘটায় এসব বিভৎস কাজ। সুমন এসকে খান লিখেছে হ্যালো ফ্রেন্ডস। জাহিদুল্লাহ খান লিখেছে আপু আগামী কুয়াশা আরো ভয়ের হবে, ভয় না পেলে ভালো লাগে না। নন চ্যালেঞ্জ নেসার, উফ হোয়াট আ স্টোরি, থ্যাংকস ফর গিভ আস আ নাইস স্টোরি। অচেনা আকাশ লিখেছে আপু আমি খুব সুন্দর করে বলো, ধন্যবাদ, এনআই সানি লিখেছে, আপু এক সপ্তাহ আগে আমার 18 বছর হয়েছে, আপু আমি এখন এবিসি রেডিও শুনতে পারবো,
কুয়াশা শুনতে পারবো,
এবিসি রেডিও শোনার জন্য 18 বছর হওয়ার দরকার নেই, বিশেষ কিছু আয়োজন শুনবার জন্য অবশ্যই 18 বছর দরকার আছে, সেটা শুধু এবিসি আয়োজন না, অনেক কিছুর জন্য 18 বছর মানে হচ্ছে প্রাপ্ত বয়স্ক, 18 বছর হলে তুমি ন্যাশনাল আইডি কার্ড পাচ্ছ, তার মানে তুমি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ, আবার অনেক সময় 21 বছরের মানুষকে প্রাপ্ত বয়স্ক বলা হয়, হয়তো ভাবছি ভবিষ্যতে কুয়াশার লিসনারদের কথা বলবো যে 21 বছরের আগে কেউ শুনতে পারবে না। আর আপু তোমার গ্রামের নাম জানতে চাই, আমার বাড়িও কালীগঞ্জ, কালীগঞ্জে আমার বাড়ি, আর এত ডিটেল এখন আর বলতে পারবো না, হাতে সময় কম, খুবই ভয় পাইছি আপু লিখেছে সুমন এস কে খান, স্বপ্নীল রাতুল লিখেছে আপু নেক্সট আর স্টোরি নাই, হ্যাঁ অনেকগুলি আছে, তুমি সারা রাত এবিসির সঙ্গে থাকো, ফারহিন বিনতে মাহমুদ লিখেছে দারুণ হয়েছে, এম ডি হাসান রানা লিখেছে আই লাভ শেমিন আপু আই লাভ কুয়াশা, অবুজ বালক লিখেছে ওকে, এম ডি সজল খান লিখেছে আপু আমারটা কেন 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 পড়ো না, তোমারটা অনেকবার পড়া হয়েছে, এরপর আর লিখলে একটা পড়বো না আমি, সুমন এস কে খান লিখেছে অসম হয়েছে আপু আজকের এপিসোড, সাইফুল শরীফুল ইসলাম এসে লিখেছে কি যে একটা লিখেছে সেটা আমিও বুঝলাম না, আচ্ছা সে মোশারফ ভাই নামে কাউকে লিখতে গিয়ে বোধহয় এখানে পাঠিয়ে দিয়েছে, শামিন আপু গল্পটা শুনে আমার খুব ভয় লাগছে, এটা লিখেছে সাইফুল ইসলাম চিরগাঁও থেকে, পরশপাথর লিখেছে আপনি আজকে কুয়াশা ডাউনলোড, আচ্ছা এটা পরশপাথর এটা বোধহয় পড়া হয়েছে একবার, আমার মনে হয় আমি আমাদের 222 বারে যারা লিখে পাঠিয়েছে সেটা একটু পড়া উচিত,
তার আগে নিশি লিখে পাঠিয়েছেন শুনতে পারছি না এত ভয় লাগছে ভয় স্ট্রোক করব আমাকে বাঁচাও, নাফিস লিখেছেন এই ফার্স্ট কুয়াশা গল্প এত ভালো হয়েছে যে গল্প যিনি পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ,
গল্প লিখেছেন সাকিব ফারজানা এবং নাট্যাংশ অভিনয়াংশ তিনি পরিচালনা করেছেন, এটা আমি প্রতি এপিসোডে সাকি করে থাকে, এটা নতুন করে বলবার কিছু নেই, কিন্তু তারপরে আবারও বলছি কুয়াশা টিমকে ধন্যবাদ, সাউন্ডের জন্য খালেদকে আলাদা করে ধন্যবাদ, সাকিব ফারজানাকে স্ক্রিপ্ট এবং গল্পের জন্য এবং অভিনয়াংশ পরিচালনার জন্য ধন্যবাদ, এবং ধন্যবাদ সুমন কুব্বুম কাফি সাকি সাফরিন এবং মঞ্জুকে,
আর মানে একটা কথা আমি বলি সেটা হচ্ছে গিয়ে কুয়াশা আজকে মনে হয় এবং তুমি জানো যে আমাকে রাতে থাকতে হয় এবং আমাদের বন্ধুরাও জানে, আজকের গল্পটা শোনার পর আমি ভাবছি যে আমি কিভাবে আজকে রাতে থাকবো এবিসিতে, আর আজকের গল্পটা শোনার পর আসলে এত আমি নিজেও খুব বেশি ভয় পেয়েছি, এই জন্য
আরো একটা জিনিস সেটা হচ্ছে খুব মর্মান্তিক, আজকে ভীষণই মর্মান্তিক, খুব খারাপ লাগছিল, লিখে পাঠিয়েছে শাহিন উদ্দিন নারায়ণগঞ্জ থেকে, শামিন আপু তুমি আমাদের নতুন, আমি তোমাদের নতুন বন্ধু, আজকের কুয়াশা খুব ভয় লেগেছে, বাথরুমে যেতে পারি না ভয়ে, আচ্ছা এটা আমাকে অনেক কালকে একজনের সঙ্গে দেখা হয়েছে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে, সে আমাকে বলেছেন যে আপনি কি শুরু করলেন এসব এমন সব গল্প শুনলেন রাত্রেবেলা, আমরা ভয়ে কেউ বাথরুমে যাই না, আর এত রাতে কুয়াশা শুনতে খুবই ভয় লাগে, লিখেছে চাংখারপুল থেকে ইমরান, রুনা এবং লিখেছে ও ওয়াশরুমে যেতে খুব ভয় লাগছে তবুও ঘন ঘন টয়লেট লাগছে টেনশনে ভয়ে, আজ থার্ড টাইম শুনলাম লাস্টে খারাপ লাগলো খুব, উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট এনভায়রনমেন্ট, গীতাঞ্জলি লিখে পাঠিয়েছে, মরিয়াম লিখেছে রসুলপুর থেকে আপু অনেক ভয় লাগছে, চোখের সামনে ভাসছে সবকিছু, এস এম এস টা পড়ো যদি একটু ভয় কমে, পড়লে মনে হবে আমার সাথে তোমরাও আছো, প্লিজ পড়ো, কোনো ভয় নেই, এরপরে এবিসিতে খুব চমৎকার গান আছে, তোমার মন ভালো হয়ে যাবে, তাই এবিসির সঙ্গে থাকে, এবিসি সবসময় তোমাদের সঙ্গে আছে 24 ঘন্টা, রিবন লিখেছে অনেক ভালো লেগেছে শামিন আপু আপনাদের সকলকে থ্যাংকস, আমি সবসময় আর এম ও আমি সবসময় এমনই গল্প শুনতে চাই আপনি কি বলেন, এম ডি মাসুম বিল্লা যাত্রাবাড়ি থেকে তিনি একটু আগে লিখেছিলেন, আবার লিখেছেন সবসময় একই রকম গল্প তো হবে না, রহস্য কিন্তু অনেক কিছুতেই থাকে, আজকে যেরকম ভয়ের মধ্যে একটা রহস্য ছিল, অনেক সময় খুনের কাহিনীতে রহস্য থাকে, অনেক সময় চুরির গল্পের মধ্যে খুব রহস্য থাকে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রহস্যটাকে তুলে ধরা, ভয়টা তো পরের বিষয়, অর্কিড লিখেছে জীবনের প্রথম এই প্রোগ্রাম শুনতে এলাম আর এরকম ওয়েলকাম, আজকেই দরকার ছিল এইটা, আজকেই দরকার ছিল এইটা দেওয়ার, দোয়া করো যাতে রাতে ঘুমাতে পারি, আচ্ছা অর্কিড আমার খুব পুরনো বন্ধু, স্পেশালি লা ক্লাসিকে সে নিয়মিত থাকে, তো ভালোই তো একটা ভালো ওয়েলকাম করলাম অর্কিড তোমাকে, আমি জানি যতই ভয় পাও যতই ঘুমাতে না পারো আগামী সোমবারও আমি তোমাকে পাচ্ছি, একদিন লিখেছে ইয়ে অ্যানাদার হ্যাট্রিক অ্যান্ড দে ওয়ার অল সুপার ন্যাচুরাল স্টোরিজ, ইউ গাইজ রক অ্যান্ড ইজ দিস স্টোরি ট্রু, এথিকা লিখে পাঠিয়েছে পার্টলি ট্রু পার্টলি নট, এরকম অনেক ঘটনা দেশভাগের সময় ঘটেছিল, সেরকম একটি কাহিনী থেকেই সাকিব ফারজানা এই গল্পটি তৈরি করেছে, এটা তার নিজের লেখা গল্প, আজ গল্পটা অনেক ভালো হয়েছে, থ্যাংকস আপু। অসম লিখেছে কে রানা, আর রামপুরা থেকে রামপুরা বাজার না বাজার, আচ্ছা আজ এক আকাশে এত কুয়াশা নাই, তবু আজ কুয়াশা মিস করিনি, আমি আপনার লেখাটা ঠিক মতন আসিনি। শারমিন আপু আই লাভ ইউ, সবুজ ঢাকা, এটা কি শাসানপুর কোন জায়গায় আছে নাকি জানি না আমি। মৃদু লিখেছে স্টোরি আরো একটু বড় হলে ভালো হতো, হ্যাঁ সারা রাত ধরে কুয়াশা চললে খুবই ভালো হয়। ঢাকা থেকে লিজা লিখে পাঠিয়েছে থ্যাংকস আপু অ্যান্ড দ্য হোল টিম। আপু ভয়ে টয়লেট যেতে পারছি, ঢাকা থেকে লিখে পাঠিয়েছে, অধিকাংশ অবস্থা খারাপ আজকে, কেউ টয়লেটে যেতে বা ওয়াশরুমে যেতে পারছে না। আমি নরিন বলছি শারমিন আপু, কি বলবো খুব ভয় পেয়েছি আপু, ভয়ে আবারও একজন লিখেছে টয়লেট যেতে পারছি না। হাকিম আপনি বন্ধু, আচ্ছা শারমিন আপু গল্পটা অসম, আমার নতুন ফ্রেন্ড নর্ষিনী থেকে লিখে পাঠিয়ে, কিন্তু আমি পড়েছি কিন্তু এইভাবে কিন্তু লেখাটা আসেনি, আমার খুব কষ্ট হলো পড়তে। আপু ভয়ে টয়লেট যেতে পারছি না, সেটা আমি জিনিসটা না পড়ি, অনেকেই ভয় আজকে টয়লেটে, কেউ পানি খেতে রাত উঠতে পারে। আমাকে আমার সাথে একদিন মেয়ের কথা হচ্ছিল বিউটি পার্লারে, সে বলছিল যে আপনি এরকম ভয়ের গল্প শোনান, আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি এবং আমার মা আমি খাবার রুমে পানি খেতে যেতে পারি না, রাতের বেলা সোমবার দিন ঘরে পানি দিয়ে যায় যাতে আমাকে উঠতে না হয়, তাও আমি হাত বাড়িয়ে পানিটা দিতে ভয় পাই, আমার মনে হয় আমি যদি হাত বাড়াই পানির বোতল নিতে আমার হাতটা কেউ বোধহয় ধরবে খপ করে। আমাকে একটা বাচ্চা বলে ফেলে যে ভূত আসছে আমাকে, মানে সে তার সেও শুনে আমি ভূত ভয় দেখাই, মানে যে ভূত আসছে
আজকে কিন্তু পানির জগ নিয়ে দৌড়েছে শিমু,
হ্যাঁ সুতরাং খুব সাবধান। শারমিন পাগল শিলা লিখেছে বাড্ডা থেকে, আপু তোমার কুয়াশার কাছে বাইরের কুয়াশা কিচ্ছু না, একদম ঠিক। মিনহাজ লিখেছে দিস স্টোরি ইজ হরর, আর ইউসুফ লিখেছে শারমিন আপু আপনি আমি কুয়াশায় শুনি আর কুয়াশা শুনতে আর ভুল করব না, সব সময় শুনবো। আমি কিন্তু এরকম কথা কাউকে বলিনি যে কুয়াশা শুনতে ভুল করলে কিছু একটা কর, সেরকম কোন সেট কখনোই কাউকে দেয়া হয়নি। শারমিন আপু ইওর ভয়েস ইজ সো মাচ কিউট, গল্প শুনে আমি ভয় পাই নাই বাট আমার ছোট ভাই ভয় পেয়েছে, তুমিও আসলে ভয় পাচ্ছ, এটা মিথ্যা কথা আর কি। নাজিয়া লিখেছে বীরপুর থেকে, বেশ ভয় লেগেছে গল্পটা শুনতে শুনতে, মনে পড়ল আমার এক আপুর নাম শিমু, তার হাজবেন্ডের নাম রবিন, ভয়টা আরো বেশি বেড়ে গেল সেটা শুনে। পপি লিখেছে ঢাকা থেকে, আপু আমি আপনাদের নিয়মিত ফ্রেন্ড কিন্তু SMS করা হয় না, আপু গল্পটা খুব সুন্দর ছিল। আর ঢাকা মিরপুর থেকে লিখেছে, মিরপুর বারো থেকে কি নামটা পাঠায় না, লিখেছে পারভেজ লিখেছে অনিন্দ ভাইয়া না অনিন্দ ভাইয়া কে বলছি, গল্পটা অনেক ভয়ের ছিল। শিয়াম লিখেছে ঢাকা থেকে, ঢাকা কাঠামো থেকে আমি সবসময় কুয়াশা শুনি, আজকে খুব ভালো হয়েছে। শ্যামিন তোমার ভয়েসটা শুনে ভয় নয়, ইচ্ছা করছে অনেক কথা বলি তোমার সাথে সারাদিন, আমি রেগুলার নই ABC-তে, তুমি আর কি প্রোগ্রাম হোস্ট করো হাসান? হ্যাঁ আমি আরো তিনটা প্রোগ্রাম হোস্ট করি, সেটা হচ্ছে রাত 11টা থেকে দুটো, শুধু দুদিন করি সপ্তাহে, একদিন হচ্ছে সোমবার কুয়াশা, শনিবার দিন প্রেম রোগ, আর অন্যদিন দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত থাকি, সেটা হচ্ছে বুধবারে লা ক্লাসিক নামে একটা পুরনো ক্লাসিক গানের আয়োজনে আমি থাকি, ইংরেজি হিন্দি এবং বাংলা গানের, আর শুক্রবার 3টা থেকে 6টা পর্যন্ত লোকগানের আয়োজন হাওয়া বদল করে থাকি। রিদওয়ান লিখেছে খুব ভয় পাইছি গল্পটা শুনে, এখন ঘুমও আসতেছে না, তাহলে আজকে খবর আছে তোমার। আর বিশু লিখেছে, বিশু জয়দেব লিখেছে কুয়াশার নতুন দর্শক না শ্রোতা হবে, অবশ্য যেভাবে আমরা বলি সেটা দেখাই যায় মনে হয় কুয়াশা একদম ছবির মতো, হ্যাঁ। আর শারমিন আপু তোমার ভয়েস খুব আমাদের প্রিয়, অনেক ধন্যবাদ। আর পুরাই ইমাজিনারি কাহিনী, এমন হয় না বাট তাও ভয় লাগছে। মাহিয়ান এবং মাহিয়ান ত্রিশালা থেকে লিখে পাঠিয়েছে। নাজিফা লিখেছে মোহাম্মদপুর থেকে, আপু গল্পটা খুবই মর্মান্তিক, ভয় লেগেছে অরিন্দ ভাইয়ার কি ভয় লাগে না, বলেই দিল একটু আগে যে অন্যদের ভয় লাগে না কিন্তু আজকে তারও বেশ ভয় লাগছে। রাকিয়া লিখেছে আপু আজকের কুয়াশা শুনে অনেক ভয় পেয়েছি, আর রিমন চিটগং থেকে চাপু আমার একটু, আমি একটুও ভয় পাইনি। আর শামিন আপু আর অনিন্দ ভাইয়া আমার অনেক সাহস, আমি এর আরো এরকম কোন গল্প, এরকম গল্প অনেক লাইক করি। ওকে, কিন্তু লেখাটা এমন ভাবে লিখেছি যে আমি এমন ভাবে পড়ছি যে সবাই ভাববে যে আমি বোধহয় ভুল পড়ছি, কিন্তু যারা লিখে পাঠালে একটু ইজি করে লিখে পাঠালে আমাদের পড়তে খুব সুবিধা হয়। I'm listening Kuwasha for the first time and I'm already loving it. Please read my message, Ryan. Ryan, আমি অন্যদেরকে বলছি এই এখন যে SMS গুলো পড়ছে এগুলো অনেক আগে এসেছিল, আমি একদম নিচে থেকে উপর দিকে পড়ে যাচ্ছি। ওয়াসি লিখেছে, আপু আমি লাইট বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে কুয়াশা শুনছিলাম। ভালো তো, সবচেয়ে চমৎকার হচ্ছে এইভাবে যদি কেউ শুনতে পারে তাহলে আরো বেশি মজা লাগবে সেটা শুনতে। আমি চিটগাং থেকে মনীষা বলছি, শাবির আপু কেমন আছেন, আমি আজ অনেক ভয় পেয়েছি। আর স্বপন লিখেছে, স্বপন মর্মা লিখেছে চিটগাং থেকে, আমার শামিন আপু আমি নতুন জয়েন করলাম, আমার SMS টা পড়লে খুশি হব। মুশফিক বরিশাল থেকে লিখেছে, শামিন আপু আমার কুয়াশার, আমার কাছে কুয়াশার ঘটনাটা খুবই ভয়ঙ্কর লেগেছে। MD কাউসার কুমিল্লা থেকে লিখেছে, আজকের কুয়াশা শুনে ভয় লাগছে না, ভালোই লেগেছে। প্রিন্স মাহমুদ ফ্রম কি ও গণভবন থেকে লিখেছে, আমি ভয় পাই নাই তো, SMS টা আপু আমার SMS টা পড়ো। আর শিবানীর নরপশুর, এই শিবানীর নরপশুদের পশুরা এই সমাজে ঘুরে বেড়াচ্ছে এখনো, মাসুদ পারভেজ লিখেছে এটা ঢাকা থেকে। আর আপু আমার নাম ফাহিম, বাট আই এম আ গার্ল, আমার মা আমার এই নামটা অনেক শখ করে রেখেছে, আমি ক্লাস 10 পড়ি, আর আমি তোমাদের দুজনকে অনেক পছন্দ করি, অনেক ধন্যবাদ তোমাকে। শামিন আপু আর ভাইয়া, আমি আমার খুব ভয় লাগছে, আমি খুবই কান্না করছি, আমি আমাকে থামাও, আমার নাম SM রিজভি লিখেছে চিটং থেকে, আপু আমার হচ্ছে চারজন শুনছে। আচ্ছা বিজয় লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আপু আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাকে, আমাদেরকে বিদায় দিতে হবে, কারণ যত রাত হবে আমাদের ভয় তত বাড়তে থাকবে। তো সবার জন্য অনেক শুভকামনা রইল এবং সবাইকে সামনের সপ্তাহে কুয়াশা শুনবার আমন্ত্রণ জানিয়ে আমি শর্মিন
আর আমি অনিন্দ
বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.